This track was downloaded from FusionBD.com.
ABC Radio, FM 89.2.
অপার রহস্যময় বিজ্ঞান সেই রহস্যের জট খুলছে প্রতিনিয়ত। আজ যা অনাবিষ্কৃত তা অবিশ্বাস্য বটে। আমাদের ডর অনুষ্ঠানে যে ঘটনার মুখোমুখি আপনি হতে যাচ্ছেন তার যুক্তিসিদ্ধ উত্তর নেই। আমরা প্রতিদিনের জীবনে ভয় বা রহস্যকে যেভাবে স্থান দিয়েছি সেভাবেই এই অনুষ্ঠান আপনার কাছে জায়গা করে নিচ্ছে। এই অনুষ্ঠানের কোনো ঘটনাই সার্বজনীন নয়।
প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ডরের 23তম পর্বে। বুঝতেই পাচ্ছেন আমি আরজে কিব্রিয়া এই মুহূর্তে আপনার সঙ্গে আছি। সঙ্গে আছে আমার টিম মেম্বাররা সুমন, রেহান এবং সাউন্ডে লোবান। আজকে আমরা যাচ্ছি, ইনফ্যাক্ট যাচ্ছি ঠিক বলবো না, আমরা গত সপ্তাহে এই অনুষ্ঠানটি ধারণ করেছি বিক্রমপুরের আড়িয়াল বিলে। সেখানে আমরা চারজন বন্ধুকে পেয়েছিলাম, সালমান, সানোয়ার, রবিন এবং আবিব। এই চারজনের জীবনের অধিভৌতিক ঘটনাগুলো আজকে এখানে উঠে আসবে। ডর কোন প্রথাসিদ্ধ ভৌতিক অনুষ্ঠান নয়। আমরা মনে করি স্থান কাল পাত্রভেদে একটা শুনশান নিরবতাও আপনার জীবনের জন্য কখনো ভয়ঙ্কর অভিজ্ঞতা হতে পারে। তার মানে সময় এবং স্থান ভয়ের পরিবেশের জন্য জরুরি। সে কারণেই ডর 8-10টা ভৌতিক অনুষ্ঠানের মতো নয়, এটি একটি হন্টেড প্লেস ভিত্তিক অনুষ্ঠান। আমরা যেখানে বসে অনুষ্ঠানটি ধারণ করি সেই জায়গাটি আমাদের অনুষ্ঠানের মূল উপজীব্য। এই অনুষ্ঠান চলাকালীন সময়ে আপনি যে এনভায়রনমেন্টের কথা আমরা বারবার বলে থাকি সেই এনভায়রনমেন্টটি মেইনটেইন করে আপনি যদি ডর শোনেন তাহলে এই কথাটি আপনার কাছে সত্য হয়ে ধরা দেবে। ডর মানে ভয়। প্রিয় শ্রোতা, আমরা শুরু করছি ডর এবং অনুষ্ঠানের শুরুতেই সুমন ও রেহানের কাছ থেকে আমাদের যে হন্টেড প্লেস গত সপ্তাহে তারা গিয়েছিল সেই যাওয়ার কিছু অংশ আপনাদেরকে আমরা শোনাচ্ছি। তারপর আমরা অনুষ্ঠানের মূল পর্বে ঢুকে যাব।
বুঝছি
তুমি কি খাইছো আজকে, কোন ঠিক ঠিকানা আছে তোমার মামা? চল তাহলে কি করবে, গাড়িতে উঠবি নাকি? আচ্ছা চল তাহলে আপাতত দেখি, ওই সামনে কিছু হোটেল দেখতেছি। সবচেয়ে বড় কথা কি, গুলিস্তানে এত কাজের মধ্যে আছি।
খুব
বেশি সময় লাগবে না, ঘন্টা দেড়েক হয়তো
লাগবে।
ঢাকার গুলিস্তান থেকে প্রায় ঘন্টা দেড়েকের জার্নি করে আমরা পৌঁছে যাই আড়িয়াল বিলে। এই আড়িয়াল বিল মাত্র এতক্ষণের জার্নিতে তোর এই অবস্থা?
আমার তো মানে ঘুমটা প্রায় যখন চলে আসছে ততক্ষণ জার্নিটা শেষ হয়ে গেছে, বুঝছিস? আমি ঘুমাতে পারিনি।
আচ্ছা সবচেয়ে বড়, এবার বিলে আসছস আগে আড়িয়াল বিলে কখনো?
ইটস বিগ ম্যান, এত বড় এটা তো চিন্তা করিনি।
আসলে অনেক বড়, প্রায় হচ্ছে এটার মানে আমি যতটুকু জানি যে 136 স্কোয়ার কিলোমিটার এর মতো এটার বিস্তৃতি।
আমি আসলে মানে খাল বিল শুনলে একটা ছোটখাটো আইডিয়া মাথায় আসে, তো সে হিসেবে দেখলাম যে
বিশাল বিশাল। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এইখানে মনে কর যে এর আগে কিছু আন্দোলনও হয়েছিল এই বিলটাতে কিছু একটা বানানোর ইয়ে নিয়ে। যাই হোক, ওইদিকে আমাদের উদ্দেশ্য না, আজকে আড়িয়াল বিলের আসার উদ্দেশ্য হচ্ছে চল একটু হাঁটি, হাঁটতে হাঁটতে।
আচ্ছা ওয়াই দিস স্পট, এখানে আমরা কেন?
না এইখানে হচ্ছে আমরা যে রাস্তাটাতে আছি না এখন, এই রাস্তাটা দিয়ে যদি একটু সামনের দিকে হাঁটতে হাঁটতে যাই একটা শ্মশান পড়বে।
ও আচ্ছা,
এই শ্মশানটা কে ঘিরে একটা ঘটনা মানে কিছু কথা রয়েছে। এইটা হচ্ছে এই স্পটটা ফেসবুকেই এক বন্ধু আমাকে পাঠিয়েছে আর কি।
আচ্ছা,
তার নাম হচ্ছে রুবেল, সে কিছুদিন আগে ডরেও আসছিল।
আচ্ছা আচ্ছা,
তো সে মনে কর যে এই যে শ্মশানটা আছে এই শ্মশানটার এইখানে হয়েছে কি, রাতের বেলা এই শ্মশানটার পাশ দিয়ে যাওয়ার সময় অনেকে নাকি মৃত মানুষ শুয়ে থাকতে দেখছে এবং মনে কর কেউ যদি যেতে যায় বিভিন্ন ভাবে বাধা দেওয়ার চেষ্টা করা হয়।
আচ্ছা,
এই শ্মশানটাকে ঘিরে
তোর বন্ধুটাও কি এটার শিকার?
না, এটার শিকার হয়নি, সে শুনেছে আর কি। সে একটা ঘটনাও বলেছিল, রুবেলের ঘটনা মনে নেই, কিছুদিন আগে যে রুবেলের ঘটনা মনে আছে, এই শ্মশান রুবেল ওই যে একটা লোক মাছ ধরতে গিয়ে যে নিজের লাশটাই দেখতে পেয়েছিল এই শ্মশানটার কথাই বলছিল।
আচ্ছা,
আমরা আজকে এই শ্মশানটাকে বেছে নিয়েছি।
গুড সিলেকশন।
সো এবার চলো, বেশি দূর দূর নাই, প্রায় চলে আসছি, আর কিছুক্ষণ হাঁটলেই আমরা পৌঁছে যাবো।
চল চল, গল্প শুনতে হবে, এমন জায়গায় বসে গল্প না শুনলে হয়। আড়িয়াল বিলের সামনে পৌঁছে যাওয়ার পরে আর তেমন একটা কিছু যাওয়ার বা করার ছিল না। আমরা কিছুক্ষণ হাঁটতে হাঁটতে পৌঁছে যাই আমাদের কাঙ্ক্ষিত স্পটে, যেখানে আমাদের অতিথিরা অপেক্ষা করছে।
তো রেহান, চল আর অপেক্ষা না করে ঘটনার দিকে যাই। আসলে যেটা আমি আর তুই সবসময় পছন্দ করি, ঘটনা শুনতে পছন্দ করি বেশি বেশি। যাই হোক, আমরা স্টোরিতে যাই, তার কাছ থেকেই তার পরিচয়টা জানি। আপনার নামটা?
আসসালামু আলাইকুম, আমি সালমান দিনার।
সালমান দিনার, ওকে, কোথা থেকে এসেছেন আপনি?
যাত্রাবাড়ি, মিরাজিবাগ।
ওকে সালমান, আপনি কি করছেন এমনিতে?
এমনিতে পড়াশোনা করতেছি ডানমন্ডি স্ট্যামফোর্ড ইউনিভার্সিটিতে।
ওকে,
ফার্স্ট ইয়ার আছে জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ।
আচ্ছা, ওকে সালমান, তুম সরাসরি মানে যেই কথাগুলো বলার জন্য আপনি আসছেন এবং আমরাও যেই কথাগুলো শোনার জন্য অপেক্ষা করছি সেটাতেই চলে যাই।
ওকে, আমি আসলে খেলাধুলার প্রতি একটু মানে বেশি লাইক করতাম আর কি, যেটা এই খেলাধুলার কারণে অনেক জায়গায় ঘোরা হয়েছে আমার, দেশের বাইরে ইন্ডিয়ায় মালয়েশিয়ায় গেলাম।
আপনার খেলাধুলার পাশাপাশি মনে হচ্ছে ঘুরে বেড়ানোর
একটা শখ আছে এরকমই। মেন কথা হয়েছে, আমি একদিন গেলাম হচ্ছে রাজশাহী ফ্রেন্ডের সাথে ঘুরতে, অনেক ঘোরাফেরা করলাম। পরে আমরা বললাম কি ফ্রেন্ডরা মিলে, চল এবার একটু দেখি রাসায়নিকে নাকি ভালো একটা শ্মশান আছে, সেখানে নাকি অনেক ভয়ঙ্কর, মানে একটু মানে কিউরিয়াসিটি জাগলো ভয় দেখার জন্য বা ভয় দেখানোর জন্য এরকম কোনো কিছু। পরে সবাই মিলে একমত পোষণ করলাম যাব শ্মশানে। পরে ভিতরে তো আর ঢুকতে পারিনি আর কি, বাইরের সাইড থেকে দেখা আইসা বসে আমার আর কি একটু ভয় লাগতেছিল। ওখান থেকে শ্মশান থেকে আমি আমার মানে ওখানে হোটেলে যখন উঠলাম, ওঠার পরে দেখতেছি আমার গাটা কেমন যেন একেবারে ভার হয়ে গেছে পুরোপুরি।
আচ্ছা,
মানে একেবারে সিক ফিল করতেছি আমি নিজে, মানে অসুস্থ ফিল করতেছি।
এমনও হতে পারে যে আপনি জার্নি করার ফলে এরকম হয়েছে?
না না, আমি কিন্তু এর আগেও কিন্তু জার্নি করেছি অনেক, যেমন বললাম।
আপনি শ্মশানে শ্মশানে যখন যাচ্ছিলেন তখন আপনার শারীরিক কন্ডিশন কেমন ছিল?
খুবই ভালো ছিল, তখন কোনো মানে সিক ছিলাম না। তারপরে গেলাম, খুবই খারাপ লাগতেছে তখন, মানে ওই রাতে আর কোনো কিছু হয় নাই। পরে আমার ফ্রেন্ডের কাছে আর কোনো কিছু শেয়ার করি নাই। একদিন থাকার পরে ওখান থেকে আমরা কামব্যাক করলাম আবার ঢাকায়। আসার পরে সবকিছু স্বাভাবিক চলতেছে, হঠাৎ একদিন জুন মাসের 7 তারিখে আমার আব্বু স্ট্রোক করে মারা গেলেন। সো পরিবেশটা এমন একেবারে নড়বড় হয়ে গেল, সবকিছু মনে হচ্ছে হারিয়ে ফেলছি। হঠাৎ একদিন রাতে ঘুমাতে গেলাম, ঘুম আসছে না। পরে আমি রুমের মধ্যে ক্রিকেট প্র্যাকটিস করতেছি জাস্ট। আমার মানে
বাবা মারা যাওয়ার কতদিন পরের ঘটনা?
5-7 দিনের মতো হবে।
আচ্ছা,
ক্রিকেট প্র্যাকটিস করতেছি, প্র্যাকটিস করার সময় যখন আমি ব্যাটটা রাখতে গেলাম, অনেক টায়ার্ড হয়ে গেছি, ব্যাটটা রাখতে গেলাম, রাখতে যাওয়ার পরে তখন দেখি যে আমার পিছনে একটা লাইট ছিল, লাইটের মানে যে ছায়াটা আমার ওয়ালের ভিতর পড়ার কথা ওই ছায়াটা আছে, আমার পাশে দেখতেছি আরেকটা ছায়া। পরে আমি
মানে কিসের ছায়া মনে হচ্ছে, মানে
মানুষের মতোই।
আচ্ছা,
পরে আমি পিছনে তাকালাম, কেউ নাই। পরে আমি আবার সামনে তাকালাম, পরে দেখতেছে বলতেছে কিরকম লাগে তোর। আমি বললাম কিরকম লাগে মানে? পরে আমি এটা শোনার পরে আমি নার্ভাস ফিল করে আমি গেটটা খুলে আমি দৌড় দিলাম রুমের ভিতরে। আম্মু দেখি ঘুমায় আছে
রুমের ভিতরে, মানে কি মানে আপনার রুম?
আমার রুম থেকে আমার আম্মুর রুমে গেছে। পরে আম্মু ঘুমায় আছে, পরে আম্মুকে ডাক দিব না, ডাক দিনে যেহেতু আমার আব্বু মারা গেছে, এমনি কাঁদতে কাঁদতে তিনি টায়ার্ড হয়ে গেছে। পরে আম্মুকে আর ডাক দিনে, আম্মুকে কিছু বলিনি ওই রাতে, যেহেতু ভয় লাগতেছে ওই দিন আম্মুর সাথে ঘুমাইছি। পরের দিন সকালে আমি আম্মুকে বললাম, আম্মু আমার রুমে তো এই ঘটনা ঘটে গেল। আম্মু বলে কি ধর কি বলিস, এমনি আমাদের বাড়িটা কিন্তু কবরস্থানের পাশে,
সেই কবরস্থানে কি আপনার
আব্বুকে কবর দেওয়া হয়েছে?
আচ্ছা,
কবরস্থানের পাশে। পরে বলে কি ধর কবরস্থানের পাশে কি কোনো ভূত টুত আসে নাকি, এটা কোন কথা বলিস? মানে আমি তখন ভাবলাম হয়তো হ্যালুসিনেশন হতে পারে। এর পরের দিন আমার মানে রুমে আমি আর গেলাম না ঘুমাতে, যেহেতু ভয় পাইছি, মানে ভয় ভয় লাগে একেবারে, একা ঘুমাচ্ছি না। পরে আম্মুর সাথে গেলাম ঘুমাতে, পরে বললাম আম্মু আজকে আমি আপনার সাথে ঘুমাবো, ঠিক আছে ভালো কথা আম্মুর সাথে ঘুমাবো। পরে ওই দিন রাতে আম্মুর সাথে ঘুমালাম, ঘুমানোর পরে দেখি কি মাঝ রাতে বিশ্বাস করার মতো না, কেউ আমাকে গলায় চাপ দিয়ে ধরে রাখছে। আমি কথা বলতে পারতেছি না, বা আমি যে ওকে যে কিছু বলবো বা কাউকে ডাক দিব, হাত দিয়ে যে নাড়াচাড়া করার, যে আমার আম্মুকে ডাক দিব, আমি আম্মুকেও ডাকতে পারতেছি না, মানে এরকম অবস্থা। আমি মনে করছি আজকে হয়তো শেষ আমি, আমার নিঃশ্বাস আর চলতেছে না। পরে কোন একভাবে হয়তো উনি ছেড়ে দিচ্ছে, আমি তো সারাতে পারি নাই, উনি ছেড়ে দিচ্ছে।
আচ্ছা,
পরে ছেড়ে দেওয়ার পরে
আপনি কি গলায় তখন হাত দিয়েছিলেন, কোন হাতের স্পর্শ?
না, কোনো কিছু পাইনি।
আচ্ছা, কিন্তু একটা চাপ অনুভব
ওরকম লাগতেছে আমার কাছে। ওই রাতে খুবই নার্ভাস হয়ে গেলাম।
তখন আপনি আপনার আম্মুকে ডাক দেন?
আমি ডাকি নাই, যেহেতু মানে আম্মু
একটা মানসিক অবস্থা, উনাকে আর টেনশন দিতে চাননি।
আর ভাইয়াকে বলবো, ভাইয়া তো আরো মানে সব ব্যাপারে একেবারে
বিশ্বাস করে না।
পরে বলতেছে, আর এরপরের দিন সকালে আম্মুকে উঠলো, আম্মুকে উঠার পরে বলতেছি, আম্মু আমার সাথে তো এই ঘটনাটা ঘটে গেছে। বললাম পুরোপুরি, যা তোর সাথে শুধু ঘটে, আমার সাথে তো ঘটে না। পরে বললাম কি, না আম্মু, বিলিভ মি, জাস্ট দেখেন এই যে আমার গলায় যে আমাকে চাপ দিয়ে ধরে রাখছে, এই যে এখানে পাঁচ আঙ্গুলের ছাপ আছে। পরে আম্মু একটু মানে চিন্তায় বললো, মানে কেউ কার সাথে মারামারি করছে নাকি কি, মানে এরকম টাইপের
ছিল তখন,
মানে এরকম কোনো কিছু চিন্তা ভাবনা করতো, যাক ওটাও আর কি এতটা টেক কেয়ার করে নাই। এরপরে যখন আম্মুর সাথে ঘটনাটা ঘটলো, তখন তিনি একেবারে বিশ্বাস, আম্মুর সাথে ঘটনাটা ঘটছে, দেখলো কি আমার আম্মুর বেডরুমের ডান সাইডে ওয়াল যেটা, ঠিক আছে, ঘুমায় আছে, হঠাৎ চোখটা খুললো, চোখ খোলার পর দেখি আমার আব্বুর মতো একটা ছায়া দেখতেছে পুরোপুরি হোল বডি আমার।
তখন কি লাইট জ্বালানো ছিল?
হ্যাঁ, লাইট জ্বালানো ছিল। পরে আম্মু বললো কি, একবার তাকে আবার চোখ বন্ধ করে ফেলছে। পরে আবার তাকাইছে, দেখেন নাই। পরে বলে কি, চোখ বন্ধ করে রাখি, যদি আবার কোন লোট কিছু দেখি, ঠিক আছে, ঘুমায় গেছে।
তখন ওই মুহূর্তে আপনি কোথায় ছিলেন?
তখন ওই মুহূর্তে আমি ঘুম আসতেছিল না বলে আমি আমার ভাইয়ার রুমে চলে গেলাম, কম্পিউটার, ফেসবুক এরকম কিছু বা ইউটিউবে গান শুনতেছি।
আচ্ছা আচ্ছা।
তখন আম্মু দেখি উঠে গেছে, উঠে যাওয়ার পরে বলতেছে, তুই আলমারি চাবি নিছিস?
উঠে গিয়ে আপনার এখানে এসে জিজ্ঞাসা
করতেছে, আলমারি চাবি নিছিস? না তো আমি আলমারি চাবি নিইনি। বলতেছে, তাহলে আমার রুমে আলমারির চাবির শব্দ হইলো কিসের? কিসের শব্দ? না আমি মাত্র শুনলাম আলমারির শব্দ, মানে চাবি যে মানে কেউ মনে হয় আলমারি খুলতেছে এরকম টাইপের। আমি বললাম কি, না না আম্মু আমি খুলি না, আমি খুললে তো আমি বলবো।
আলমারি কি মানে বন্ধ অবস্থায় ছিল না খোলা আছে?
বন্ধ অবস্থায় ছিল।
আচ্ছা।
পরে বলে কি, না আম্মু আমি চাবি টাবি কোনো কিছু নেই নেই। পরে আম্মুর মনে এবার কিউরিয়াসিটি একটা জাগছে, কি হইতে পারে আমার, মানে ছিল একই অবস্থা দেখতেছে, আমিও মানে আমার উপর মানে এরকম একটা হয়ে যেতেছে, কি সমস্যা হয়েছে আর কি। তখন আমার চাচি, আমার আপন চাচি, ওনার সাথে আর কি যোগাযোগ করলো, মানে পুরো হিস্টোরি গুলো বললো। তখন আমার চাচি বলল, ঠিক আছে, আমার একটা পরিচিত একটা হুজুর আছে, ওনাকে আমি কন্টাক্ট করি, দেখি উনি কি বলে। পরে ঠিক আছে কল দিল, কল দেওয়ার পরে পরে বলতেছে, হ্যাঁ সব সমস্যা তো শুনলাম, কিছুদিন আগে তো দিনার মনে হয় ইয়েতে গেছিল, বাইরে গেছিল ঘুরতে, ওখানে একটা শ্মশান ঘাট ছিল, ওই শ্মশান ঘাটে ও গেছে কেন, এরকম করে বলতেছে।
মানে ওই ঘটনার সমস্যার কথা শুনে উনি নিজে নিজেই
বলতেছে,
ওনাকে তো আর বলা হয়নি।
না না, বলা হয়নি, কিছু বলা হয়নি,
কোথায় গিয়েছেন
না। পরে বলতেছে কি, মানে ওইখান থেকে ওর পিছনে পিছনে আসছে। পরে বলতেছে, তো এটা এখন কি করা যায়? পরে বলতেছে, ঠিক আছে আমি আজকে রাতে ধ্যান করে নি, আমি পরে জানা দিতেছি। তিনি আবার সাতটা কোরআনে আয়াত লেখা, মানে কেমন কাগজের মতো একটা বানিয়ে দিছে, মানে সাত দিন ওটা পানির সাথে মিক্সড করে খেতে হবে।
কাগজ পানির সাথে মিক্সড করে
খেতে হবে, মানে কাগজটা উঠে পরে এটা ফেলে দিতে হবে।
আচ্ছা আচ্ছা।
ওটা সাত দিন খাইলাম। এর আবার পাঁচ দিনের মাথায় একটা ঘটনা ঘটে গেছে।
কিরকম?
আমি তখন রাতে হ্যালো 8920 শুনতেছিলাম আপনাদের প্রোগ্রাম, শুনতে শুনতে মানে একবারে পুরো ঘুমন্ত অবস্থায় একবার পুরোপুরি ডিপ ঘুমে চলে যায়নি। পরে দেখলাম আমার আব্বু এসে দাঁড়িয়ে আছে।
কোথায় দাঁড়িয়ে আছে?
মানে আমার রুমে। আমাকে বলতেছে কি, গেটটা অফ কর। বলতেছি, গেট অফ করবো কেন? তুই জানিস না যে আমি সবার সাথে দেখা করতে পারি না। আমার তখন এতটুকু বিশ্বাস ছিল যে আমার আব্বু তো আমার কোনো ক্ষতি করবে না।
ওকে, তখন কি আপনার মাথায় আছে যে আপনার বাবা মারা গেছে?
এটা মাথায় আছে।
আপনার মানে জীবিত থাকাকালীন মানে আপনার বাবার সাথে আপনার সম্পর্কটা কেমন ছিল?
খুবই ভালো ছিল,
মানে বেশি পছন্দ করতেন,
খুবই বেশি পছন্দ করত এবং সব বিষয়ে আমাকে সাপোর্ট দিত, মানে সবকিছু আমি শেয়ার করতাম ফ্রেন্ডলি।
তারপর কি হলো?
তারপরে ঠিক আছে, বাবা যেহেতু আসছে তাহলে তো মানে কোনো ভয়ের কিছু নেই, আরো আমার ভালো। পরে গেটটা লক করলাম, বলতেছে চল তোর সাথে অনেকদিন ধরে কোথাও ঘুরতে যাই না, ঘুরে আসি। ঘুরে আসবো, এত রাতে কোথায় যাবো? আমাকে তো এখন যেতে দিবে না, তখন রাত বাজে প্রায় দুটার মতো। সমস্যা কি, তুই আমার সাথে তো যাবি, কোনো প্রবলেম নাই তো। পরে আমি করলাম কি, আমার আম্মু রুমের থেকে চাবিটা লুকিয়ে নিয়ে আসলাম, মেইন গেটটা খুললাম, খোলার পরে গেটটা আস্তে করে লাগাইলাম, তারপরে আমার নিচের কেচি গেটটা খুললাম, খুলে লক করে আস্তে করে বের হয়ে গেছি। আমি যে রাস্তা দিয়ে হাইটে যেতেছি, আমি আব্বুর সাথে কথা বলতে বলতে যেতেছি, বাট কেউ তাকে দেখে না, আমি শুধু একাই দেখতেছি।
আচ্ছা।
পরে একটা রিক্সা নিল,
আশেপাশের মানুষগুলো তো আপনি দেখতে পাচ্ছেন তখন?
আমি দেখতে পেয়েছি প্রতিটা মানুষ, ঠিক আছে, বাট আমাকে কেউ জিজ্ঞাসা করতেছে না কিছু, স্বাভাবিক, আমি রাতে একটু বাইরে থাকি তো। পরে আমি তখন রিক্সা নিলাম, আমাদের দুনিয়া তো বাড়ি আছে, ওটা দেখতে যাবে। ঠিক আছে, নিলাম রিক্সায় গেলাম, আমি আব্বুর সাথে কথা বলতে বলতে যেতেছি, তখন রিক্সাওয়ালা একটু নার্ভাস হয়ে গেছে, বলছে মামা কাল লয়ে কথা কন,
আপনাকে জিজ্ঞেস করছে
তুমি যেভাবে চালাইতেছো ওইভাবে চালায় যাও। পরে আমাদের দুনিয়া যে বাড়িটা আছে ওখান থেকে ঘুরে আসলাম, পরে আমাকে বলতেছে এটা কিন্তু তোদের বাড়ি, ঠিক আছে সবকিছু চিনে রাখবি, না চিনে দে তো পরে দেখা যাবে তোদের জায়গা অন্য কেউ নিয়ে যাবে।
এই বাড়িতে কি আগে কখনো গিয়েছিলেন আপনার বাবার সাথে আপনি?
হ্যাঁ, ছোটবেলায় গেছি।
ওকে,
মানে 8 বছর বা 10 বছর ধরে এরকম জায়গায় যাওয়া হয়নি দুনিয়াতে। যখন আবার আমরা কাম ব্যাক করবো, আমি কিন্তু বের হয়েছি 2টা বাজে, তখন আবার এর মাঝে আবার আরেকটা ইয়ে হয়েছে। আমি তখন আব্বুকে বলতেছি আমাকে তো বাসায় তো খুঁজবে, আমি যে বাইরে বের হইলাম বাসায় তো খুঁজবে, আমাকে বাসায় খুঁজবে কি, বাসায় তো তোকে খুঁজতেছে। বললাম খুঁজতেছে আপনি জানেন কিভাবে? তখন আমি বললাম এখন কি হবে, কোন সমস্যা নেই, যেভাবে আসছিস ওইভাবে চলে যাবি, আস্তে করে যাবি, যা ঘুমের মতো পড়ে থাকবি, পরে সকালে উঠলে গেট খুলবি। পরে আচ্ছা শিখিয়ে দিলে এরকম করে, তারপরে আস্তে করে গেলাম, আস্তে করে গেটটা খুললাম, গেটটা খুলে আস্তে করে লাগালাম, লাগানোর পরে প্রায় ভোর হয়ে গেছে, আজান দিতেছে। তখন আমি বললাম কি ও মাই গড, মানে এই 2.5 ঘন্টা আমি কোথায় ছিলাম, মানে আমার কাছে মানে টাইমটা মনে হয়েছে কি জাস্ট 10-15 মিনিটের মাথায় হয়তো।
তখন আপনার আব্বা কই?
তখন চলে গেছে আমাকে বিদায় দিয়ে, চলে গেছে বাসায় দিয়ে। যখন যাক বাইরে থেকে আসছি একটু ফ্রেশ ওয়াশরুমে গেলাম, ওয়াশরুমে যে ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে আবার আস্তে করে গেট লক করে দিলাম। যখন আমি সোফায় ঘুমাতে গেলাম, সোফায় ঘুমাতে যাওয়ার পরে আমার 8 ফিট মানে দূরত্বে মানে আমার ক্রিকেট খেলার ইনস্ট্রুমেন্ট আর ব্যাগ রাখা, ওখান থেকে দেখলাম কি আমাকে মানে আমি একটু মানে ঘুম ঘুম চোখ আইসে পড়ছে, যেহেতু সারা রাত ঘুমাই নেই, ঘুমাইসে পড়ছে, তখন একটা ব্যাগ উড়ায় মারছে আমার চেহারা থেকে,
মানে আপনার উপরে ছুড়ে মেরেছে।
হ্যাঁ, ছুড়ে মারছে। পরে মারার পরে তখন আমি একেবারে পুরো রাগান্বিত হয়ে গেলাম, আজও
কোনো কিছু দেখছি
কোনো কিছু একটা উড়ে আসছে আমার
উপরে, আপনার উপর পড়েছে।
পরে আমি বললাম কে আজকের জন্য বেঁচে গেলি,
মানে বুঝলাম না এটা।
আমি জিজ্ঞাসা করলাম যে কে কে তুমি, বললো কি আজকের জন্য বেঁচে গেলি, বললো আজকের জন্য বেঁচে গেলাম মানে
ডর মানে ভয়।
ছোট্ট একটা বিরতি নিতে চাই আমরা, অদ্ভুতের ঘটনার শুরু হয়েছে মাত্র। আপনারা নিশ্চয়ই জানেন শুনছেন ডর ABC রেডিও FM 89.2 এ। আমি আরজি কিপ্রিয়া, এই অনুষ্ঠানের পরিকল্পনা এবং উপস্থাপনার সমস্ত দায়িত্বে, সঙ্গে রয়েছে সাউন্ডের লোবান এবং অন দ্য স্পট বিভিন্ন রকম ঘটনাগুলোকে অতি প্রাণবন্ত করে আপনাদের সামনে পরিবেশন করার দায়িত্বে রয়েছে সুমন এবং রেহান। আপনি যদি এই অনুষ্ঠানে এসে আপনার জীবনের অতিভৌতিক ঘটনাগুলো লাখো মানুষের সামনে শেয়ার করতে চান, চলে আসুন। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। প্রিয় শ্রোতা, আমরা 3 মিনিট পর আবারও ঠিক সেই জায়গাটি থেকে ফিরব যেখানে ছোট্ট একটা বিরতি নিচ্ছি।
ডর
FM 89.2
রেডিও FM 89.2 এ আরজি কিপ্রিয়া, সুমন, রেহান এবং সাউন্ডের লোবান, এই হচ্ছে আমাদের টিম। বিহাইন্ড দ্য স্ক্রিনে আরো অনেকেই, এবং আজকে যারা এখানে ডরের গল্প বলতে এসছেন, 4 জন বন্ধুকে পেয়েছিলাম, সালমান, সানোয়ার, রবিন এবং আবিব। এই 4 জনের জীবনের অধিভৌতিক ঘটনাগুলো আজকের এখানে উঠে আসবে। প্রিয় শ্রোতা, আপনি যদি আপনার জীবনে ঘটে যাওয়া বিভিন্ন ভৌতিক ঘটনা আমাদের সাথে শেয়ার করতে চান, আমাদেরকে ফোন করবেন। ফোন নম্বরটি হচ্ছে 09613892892। আবার বলছি 09613892892 এই নম্বরে। চলুন ফিরে যাই গল্পের ঠিক সেই জায়গাটিতে যেখানে আমরা বিরতি নিয়েছিলাম।
ডর
তখন আমার হুজুরে মানে শিখানো ছিল যে কিছু দোয়া নিয়ম শিখে দিয়ে গেছে, তখন আমি একটা গোল ডাক দিয়ে বসলাম। আর ফার্স্ট আমি মাদ্রাসা স্টুডেন্ট, তো দোয়া কালাম মোটামুটি পারি, মানে
আগে মাদ্রাসায় পড়তেন, এখন আপনি বললেন যে আপনি স্ট্যামফোর্ডে পড়ছেন।
হ্যাঁ, এখন স্ট্যামফোর্ডে পড়ছি।
ওকে, মানে প্রথমে মাদ্রাসা
SSC আর HSC আমি ওখান থেকেই দিচ্ছি, কামিল মিল্লাত কামিল মাদ্রাসা। পরে ওখান থেকে যখন আমি গোল দাগ দিয়ে বসলাম, বসার পরে বলতেছে মানে দোয়া দিয়ে পরে করছে, পালে এবার আয় সামনে কাছে আয় বলতেছে, মানে তখন আমার একেবারেই মানে কি বলবো আর একেবারে পুরোই নার্ভাস আমি। পরে বলছি আজকের জন্য বাইচে গেছোস, তুই কি খাইছোস, নাহলে আজকে তোকে আমি শেষ করে দিতাম।
কিন্তু ঘটনা হচ্ছে আমি একটা জিনিস বুঝতে পারছি না, যে আপনাকে যখন বাইরে নিয়ে যায় এটা কি ঘটনাটা এমন হয়ে গেল সামহাও কোনো না কোনো ভাবে আপনার বাবা এসে আপনাকে সেভ করেছে, হয়তো বা ওই সময়টা আপনি ঘরে থাকলে কোনো প্রবলেম হতো কি?
না না, এরকম কোনো কিছু না। আমি বলি যে আসছে সে আমার বাবার রূপ ধরে আসছে।
আচ্ছা
ঠিক আছে, এটা আমাকে পরে আমি জানতে পারছি আমার কবিরাজের মাধ্যমে।
কিন্তু সে যে যখন আপনাকে বাইরে নিয়ে গেল, আপনি বাইরে গেলেন, তখনই তো আপনাকে সে কোনো রকম ক্ষতি করতে পারতো।
হ্যাঁ পারতো, বাট আমি ওই যে ধোয়ার পানি যে দিছিল পানির মধ্যে করে যে খেলাম, ঠিক আছে, এটার কারণে কোনো ক্ষতি করতে পারেনি। পরে আমাকে বলতেছে কি খাইছিস, তোকে আমি ছুঁতে পারিনি।
আচ্ছা,
এরকম বলার পরে
এই জিনিসটাই পুরো রাস্তায় এতটা সময় আপনার বাবার রূপ ধরে
আমার সাথে ছিল
এই বিষয়গুলো,
তখন আমি একেবারে পুরো কাঁদবো নাকি কি, আমি বাইচে আসছি কোথায় থেকে, আমি মানে কি যে বলবো আমি বুঝতেছি না।
আচ্ছা
ঠিক আছে, পরে তারপরে বিষয়টা আসে, তারপরে গেট খোলার পরে আমি আম্মুকে আর ডাক দিন, আম্মু ঘুমায় গেছে পুরোপুরি, কারণ এত গভীর রাতে সজাগ থাকার কথা না। আমি করলাম ওই সময় আবার তাৎক্ষণিক গোসল করে ফেললাম, যেহেতু অনেকে আগে মুরব্বী মনিজনরা বলছে যে ভয় পেলে নাকি গোসল করাটা নাকি ভালো। গোসল করে আমি ফ্রেশ হয়ে মানে গেলাম ঘুমাইতে, তখন যখন সকাল 10টা বাজে ঘুম থেকে উঠলাম, পরে বললো কি রে তুই কালকে ওই ঘরে ছিলি কেন, সমস্যা কি তোর? তখন আম্মুর কাছে বললাম এই সমস্যা আমার উপরে, কি বলছে তুই গেছিস কেন, আমি তোমার কাছে আব্বু আসছে, আব্বু ডাকতো, তুই জানোস না যে আব্বু যে তোর মারা গেছে, আমি তো আব্বুকে সবসময় দেখি, কি সবসময় দেখোস, তুই পাগল হয়ে গেছিস? পরে তাৎক্ষণিক আবার ওই কবিরাজের কাছে ফোন দিল, ওই কবিরাজ সেদিন আবার এসে পড়ছে
আপনাদের এখানে।
ওকে, দেখতে অবস্থা একেবারেই খারাপ। পরে এসে বললো কি এই যে ধূপ চালাইলো, ধূপ চালাই উনি আবার আরেকটা জিন ডাকছে, জিন ডাকার পরে বলতেছে ও তো ওকে মারতে আসছে, ও একবার রাজশাহীতে গেছে, রাজশাহীতে শ্মশান ঘাটে গেছে, ঠিক আছে, ওর বন্ধুরা জোর করে নিয়ে গেছে, ঠিক আছে, ওইখান থেকে ওর গাড়ি আসছে।
কিন্তু কেন শুধু আপনাকেই কেন ধরেছে?
আমাকেই ধরছে, আমি বেশি মানে আর কি সাহস দেখায় গেছি, কি হবে চল ভূত টুত এগুলো বিশ্বাস করিস নাকি, ঠিক আছে, মানে শ্মশান ঘাট আগে কোনো সময় দেখি নাই, ঠিক আছে, একটা দেখার ইচ্ছা ছিল, ঠিক আছে, গেলাম। পরে এই অবস্থা তখন ওকে বলতেছে যে ওই জিনটাকে কি করা যায় এখন, পরে বলতেছে কি ওই জিনটা আরেকটা মানুষ চায় ওর বদলে।
আচ্ছা,
হয়তো ওকে দিতে হবে, নাহলে আরেকটা ওর মতে মানুষ দিতে হবে।
ওকে, তার মানে আরেকটা মানুষকে পেলে সে আপনাকে
আমাকে ছাড়বে।
তারপর
পরে বললো কি ওরে বল একটা সুতাও আমি দিব না। পরে ওই হুজুর বিভিন্ন কৌশল অবলম্বন করে ওই জিনটাকে আটকালো,
মানে যেই জিনটা হচ্ছে আপনাকে
মানে আমাকে অ্যাটাক করছে, ওকে, আটকালো, মানে ওনার ভালো জিনটাকে দিয়ে আটকানোর পরে তাও এই আমাকে তাবিজ দিল, হাতে যেটা পড়া আছে দেখাইছি আপনাকে, এই তাবিজটা দিল। পরে পরে থেকে আর কোনো সমস্যা হয়নি আল্লাহর রহমতে, এখন সুস্থ আছি।
ওকে, তো অনেক ধন্যবাদ সালমান ভাই, যে মানে আপনার ঘটনাটা আসলে কি বলবো, আপনার ঘটনাটা কিছুটা অনেক ফ্যান্টাসি ঢুকে গেছে, হয়তোবা অনেকের কাছে বিষয়টা কাল্পনিক সিনেমার মতো মনে হতে পারে, এবং আমিও বলেছিলাম আপনাকে কোন একটা জায়গায় আমার নিজেরও অতিরঞ্জিত মনে হয়েছে, তখন আপনি যেটা আমাকে বললেন যে আপনার
ঘটেছে
বিষয়টা আপনি বলতে পারছেন, তো আমি জানি না আমার শ্রোতা যারা রয়েছে তারা বিষয়টা কিভাবে নেবে, সম্পূর্ণই আমরা তাদের উপর ছেড়ে দিচ্ছি, সো বিবেচনাটা তারা নিজেরাই করে নেবেন আসলে বিষয়টুকু কতটুকু আপনি বিশ্বাস করতে পারছেন এবং আদৌ কতটুকু সম্ভব কি সম্ভব না। এই ফাঁকে একটা কথা একটু বলতে চাই, আমরা অনেক ফোন কল পাচ্ছি আমাদের ডরে আসার জন্য, কিন্তু আরো একবার একটু বলি প্লিজ ফোন করে আপনার ঘটনাটা যখন বলবেন সাথে আপনার ফোন নাম্বারটা অবশ্যই বলতে হবে, তা না হলে কিন্তু আমরা কোনোভাবেই আপনাকে রিচ করতে পারবো না। এবং সেই ফাঁকে আমরা দেখতে পাচ্ছি যে ফেসবুকে অনেকেই এরকম পেয়েছেন যে ফেসবুকে আরো কানেক্টিভিটিটা বাড়ানোর জন্য, সেই ক্ষেত্রে আমার নিজের একটা ফেসবুক ফ্যান পেজ রয়েছে, কিছুদিন আগেই সেটা খোলা হয়েছে শুধুমাত্র ডরের জন্য, ডরের শ্রোতাদের সাথে যেন অলওয়েজ কানেক্টেড থাকতে পারি সেই জন্য। আর যে সুমন নামে একটা ফেসবুক পেজ রয়েছে, সেখানে গেলে আপনি ডর সংক্রান্ত যে কোনো ধরনের প্রশ্ন বা কোনো কিছু জানার থাকলে বা কোনো কিছু জানাতে চাইলে, কিংবা যারা আসতে চাচ্ছেন তারা নিজেদের ফোন নাম্বার আমাকে ইনবক্স করতে পারেন, আমি খুব দ্রুত তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব। তো এবার আমরা নেক্সট স্টোরির দিকে আগাই।
আরেকটা গল্প শুনি নাকি?
চল, গল্প আজকে যা শুনতেছি শুনতেই থাকি, কন্টিনিউ করবো, পরে দেখা যাক, যদি কোনো ধরনের কিছু বলার থাকে আমরা পরে বলি।
বিকজ আমরা হচ্ছি সেই দুর্ভাগা যাদের সামনে কখনো সত্যিকারের কোনো কিছু এখনো পড়েনি, তাই আমাদের গল্পতেই
না একবারই যে পড়ে নাই তা না, কিছু কিছু তুই আর আমিও
পড়ছে দোষ, কিন্তু আমার না ওইভাবে মানে 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 ভয়ে অজ্ঞান হয়ে পড়ে গেছি এই ধরনের কিছু এখনো
ঘটলে তোর মধ্যে মানে ভয় কেটে গেছে আর কি। আচ্ছা যাই হোক, চল আমরা স্টোরিতে ঢুকে যাই।
সানোয়ার ভাই আছে আমাদের সাথে না?
জি ভাই।
কেমন আছেন?
জি আলহামদুলিল্লাহ ভালো।
আপনার পরিচয়টা একটু শুনি, কি করেন, কোথায় থাকেন?
জি আমার বাসা টাঙ্গাইলের নাগরপুরে গেহরকুল গ্রামে।
আচ্ছা, আপনি কি করছেন এখন?
আমি এখন স্টুডেন্ট, এবছর আর কি দাখিল পরীক্ষার্থী।
আচ্ছা আচ্ছা।
আর পাশাপাশি একটা মসজিদের মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব আছে।
বাহ বাহ, খুবই ভালো। তাহলে তো আপনার ক্ষেত্রে যদি আমরা ওই দিক থেকে ধরি, ধর্মের দিক থেকে ধরি, তাহলে আপনার ভয় অনেক কম থাকা উচিত।
জি,
সব দিক থেকে। তো যাই হোক, সবসময় যে প্রশ্নটা করি ওটা দিয়ে শুরু করব, যে এই ধরনের ব্যাপারগুলোতে কি আগে থেকে বিশ্বাস করতেন নাকি কোন একটা ঘটনা ঘটার পরের থেকে বিশ্বাসটা আসে?
জি, এটা আমি আগে থেকে বিশ্বাস করতাম।
আচ্ছা।
কারণ এটা আমার ফ্যামিলি থেকে আগে থেকে যেটা ঘটতেছিল।
আচ্ছা, তো ফ্যামিলি থেকে কিভাবে ঘটতেছিল এটাকে আমরা একটু ছোট করে শুনতে পারি?
জি অবশ্যই,
প্লিজ বলেন।
অর্থাৎ এটা আমার যে দাদা ছিল তিনিও দেখেছেন এরকম।
আচ্ছা।
আমার আব্বাও দেখেছেন।
তো আপনি এগুলো ছোটবেলা থেকেই জানতেন যে আপনার বাবা
ওনাদের কাছে শুনে শুনে একটা বিশ্বাস তৈরি হয়ে গেছে? ওকে, এবার আমরা আপনার নিজের বিশ্বাসের জায়গায় আসি।
বিশ্বাসটা পোক্ত হলো কিভাবে আর কি?
আপনি নিজে সরাসরি সামনাসামনি হয়েছেন সেটা একটু শুনি।
জি, একদিন ভোরবেলা অর্থাৎ ফজরের আজান যখন,
এটা কতদিন আগের ঘটনা বলছেন?
আপনার মোটামুটি 9 থেকে 10 বছর আগে।
আচ্ছা, এটা কোথায়?
এটা আমাদের বাড়িতে, অর্থাৎ টাঙ্গাইলের নাগরপুরে।
আচ্ছা।
তো সেখানে যে ঘটনাটা ঘটে ফজরের আজানের পরে, তো আমার যাওয়ার, আমি নামাজ পড়তে যাব, ওই টাইমে তো আমি দেখব যে আকাশ রাতটা কাটছে কিনা,
মানে ভোর হয়েছে কিনা, ফর্সা হয়েছে কিনা।
তো আমি জানালা খুলে তাকালাম, তাকানোর পরে দেখলাম যে ফর্সা হয়েছে, কিন্তু দুইটা ছেলে, আমাদের বাড়িতে লাকড়ি রাখা ছিল, ছেলে দুটা লাকড়ি নিয়ে যেতেছে।
আচ্ছা।
তো আমি ভাবতেছি,
লাকড়ি রাখা ছিল কি রান্না বান্নার কাজের জন্য?
জি জি, সেগুলো রাখা হয়েছিল। তো আমি ভাবতেছি যে এই লাকড়ি ওরা নিয়ে যেতেছে, তো এটা তো অন্যরকম। তো আমি আবার কনফার্ম হওয়ার জন্য যে আমি ঘুমের তালে দেখছি কিনা, এই জন্য আমি ভালোভাবে দেখলাম যে না, সত্যি তারা লাকড়ি নিচ্ছে। তো আমি আমার মাকে বললাম যে মা, এই দেখো কে যেন লাকড়ি নিচ্ছে। মা জ্বালানা দিয়ে তাকিয়ে দেখলো যে কই না, তো এখানে তো কোনো লাকড়ি নেই আর কোনো লোকও নেই, অর্থাৎ যারা যে নেবে তারাও তো নেই। আমি তখন জানালা দিয়ে তাকালাম, দেখি যে না, আসলে কোনো লোক নেই।
আচ্ছা, লাকড়ি ছিল?
জি না, লাকড়িও ছিল না,
তারা
লাকড়ি নিচ্ছিল যেটা আমি দেখছিলাম, কিন্তু মূলত ওখানে লাকড়িও ছিল না, তারাও ছিল না।
আপনি আপনি যখন তাদেরকে দেখেন, আপনি কোনো কিছু বলেননি যে আপনার বাসার সীমানার ভিতর থেকে কিছু একটা নিয়ে যাচ্ছে, চোর ডাকাত হতে পারে?
জি অবশ্যই বলেছিলাম, যখন তারা লাকড়ি নেয় তখন আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম যে কে।
আচ্ছা।
যখন আমি জোরে বললাম কে, তারা আমাদেরকে তাকাইলো, তাকানোর পরে তাদেরকে দেখে আমার ভয় লাগলো, যদিও তারা আকারে কিন্তু ছোট, কিন্তু তাদেরকে দেখে আমার কেমন জানি ভয় লাগলো।
চাহনি দেখে?
জি, তারা চাহনি দেখে, তার চোখের অবস্থা অতটা ভালো ছিল না। তো আমি ভয়ে তখন আমি মাকে বললাম যে মা, লাকড়ি লাকড়ি নিচ্ছে। তো মা তখন জানালা খুলে দেখলো যে কই না, তো এখানে লাকড়িও নেই মানুষও নাই, কি বলছিস?
আচ্ছা।
তো আমার ভিতরে কিন্তু ভয় আরো ভালোভাবে ঢুকে গেল, জিনিসটা আমি নিজে দেখছি, দুইবার দেখছি, প্রথমে দেখলাম, তারপরে ভাবলাম যে হয়তো ঘুমের তালে দেখছি, কিন্তু পরে দেখেছি না, এটা সত্যি নিচ্ছে। তখন আমি মাকে বললাম, কিন্তু দেখি না। তারপরে যেটা হয় যে ওই দিন ওই সন্ধ্যার সময় আর কি, অর্থাৎ সন্ধ্যার আগ দিয়ে বিকাল, বিকাল সন্ধ্যা
গধূলির সময়, বিকাল আর সন্ধ্যার ওই সময়টা।
জি, ওই সময় আমি উপর দিকে তাকাই, অর্থাৎ আমাদের আশেপাশে যেটা বলতে চাচ্ছি যে অনেক গাছ আছে, বাঁশ, জার, ইউক্যালিপটাস, আকাশমণি ইত্যাদি বিভিন্ন গাছ আছে, যেমন মনে করেন একটা ঝোরের মতোই ধরা চলে। যেহেতু আমাদের বাড়িটা, আমি যেটা আগে বলিনি, যেটা হলো আমাদের বাড়িটা শ্মশান,
শ্মশান বলতে শ্মশানের উপরে স্থাপন করা।
জি জি জি,
মানে আগে এই জায়গাটাতে শ্মশান ছিল, এরপরে আপনারা এখানে বাড়ি বানিয়েছেন?
জি জি জি।
ওকে।
আর তাদের কাছ থেকে শুনেছি যে আমাদের টয়লেটটা তাদের মধ্যে একজনকে পোড়ানো হয়েছে, আর ওখানেই বাসটার।
ওকে, যাদের কাছ থেকে আপনারা কি এটা কিনে করেছেন বাড়িটা?
জি, কিনে করেছি।
যাদের কাছ থেকে কিনেছেন তারা বলেছে যে আপনাদের টয়লেটটা যেখানে ছিল ওখানে একটা মানুষকে মারা যাওয়ার পর পোড়ানো হয়েছে?
জি জি জি।
আচ্ছা।
যাই হোক, আমি ওই দিন সন্ধ্যা সময়, সন্ধ্যার মতোই আর কি, আমি উপর দিকে তাকালাম, দেখলাম ইউ কালেক্টর গেছে সেই দুইটা ছেলে মেয়ে,
যাদেরকে সকালবেলা লাকড়ি
দেখেছে, লাকড়ি উঠাতে দেখেছে,
জি জি জি, তারা কেমন যেন নাচতেছে আর আমাকে ইশারা করে ডাকতেছে
গাছের উপর,
গাছের উপর। তো আমি কেমন যেন এই দিকে তাকাইলাম, অর্থাৎ ডান দিকে, ডান দিকে তাকানোর পরে ওখানে আম গাছ ছিল, আম গাছের উপর, যেটা আম গাছের উপরও ওই অরাই দুজন
একই সাথে এখানে,
জি একই সাথে এখানে। তো আমার ভয় কেমন যেন আরো বেড়ে গেল, কারণ কি, কারণটা হলো ইউক্যালিপ্টাস গাছটা অনেক দূরে আর আম গাছটা অনেক কাছে।
আচ্ছা আচ্ছা,
আমার ভয় লাগতেছে যে আমার সামনে না আসে।
আচ্ছা বুঝতে পেরেছি,
আম গাছটা তুই আতঙ্কটা
বুঝতে পারছিস যে প্রথমে কিন্তু সে দূরে দেখেছে, তারপরে দেখছে যে কাছে, এর পরের ধাপটা কোথায় হবে, এই চিন্তাটা কিন্তু মানুষকে আতঙ্কিত করে ফেলবে। তারপরে
জি জি, তারপরে যা হলো আমি আমার মাকে ডাকলাম যে মা তাড়াতাড়ি আসো।
আচ্ছা,
মা রান্নার কাজে ব্যস্ত ছিল, তো আসলো, দৌড়ে আসলো, কারণ সকালের কাহিনী শুনে। মা যদিও আমাকে ওইরকম ভাবে বলে নাই, কিন্তু মা জানতো যে বাড়িটার অবস্থা কি, যেহেতু পূর্বের দিকে এটা ঘুরতেছে, কিন্তু আমাকে এটা বুঝতে দেয় না যে আমি ভয় পাবো। মাকে বললাম ওই দেখো গাছে, শুধু এতটুকু বললাম। মা তাকে দেখলো, কই না তো,
কিছুই নেই,
কিছুই নেই।
আপনিও তো সাথে সাথে তাকিয়েছেন?
জি জি, আমি ওই টাইমে কিন্তু দেখতেছি,
তখন আপনি দেখছেন?
জি, তখন আমি দেখছি। আবার এই দিকেও তাকিয়ে, এই যে এখানে মা, কিন্তু ওখানেও নেই। মা বলতেছে নাই, আমি আমি বলতেছি যা আছে।
একই সাথে আপনি দেখছেন কিন্তু আপনার মা দেখতে
পাচ্ছে, মা দেখছে না।
ওকে,
যাই হোক, তার কিছুদিন পরে আমাদের এলাকার একটা কবিরাজ, ওই কবিরাজ মা আবার ওই কবিরাজকে আনলো। কবিরাজটা আসার পরে তেল পড়া দিল, তেল পড়া দিয়ে আমার চোখে মারলো।
আচ্ছা,
যে এখন কিছু দেখতেছো, যদিও কিছু কম কিন্তু সম্পূর্ণ না। অর্থাৎ তারপরে কিছুক্ষণ পরে আবার সেই রকমই দেখতেছো, তো রাত হয়েছে কিন্তু এরপরও কেমন যেন ওই গাছের মধ্যে, ওই টাইমে কেউ কিছু দেখার কথা কিন্তু সেটা আমি দেখতেছি।
মানে ওই সময়টাতে যে অন্ধকারটা থাকে তখন দেখতে পাওয়ার
ভাবে কারো দেখা,
কিন্তু আপনি দেখতে পাচ্ছেন,
আমি দেখতে পাচ্ছি। তো আমার বড় ভাই, বড় ভাইয়ের নাম আনোয়ার, উনি আমাকে বললো যে এটা তো তুই ধান্দা দেখতেছিস। আমি বললাম যে না, এটা আমি তো সকাল থেকে দেখে যাচ্ছি এরকম, এটা ধান্দা, এটা ধান্দা, এটা কেমন কথা বলেন আপনি। তখন যাই হোক, মার তো আবার বিশ্বাস যে না এটা সত্যি। তো তখন আমাদের এই পাশের গ্রামে, পাশের গ্রাম থেকে একজন কবিরাজ আনে।
আচ্ছা,
ওই কবিরাজটাকে আনার পরে কবিরাজ অনেক ভালোই চিকিৎসা দিল, একটা তাবিজ দিল।
আচ্ছা,
তো তাবিজ দেওয়ার পরে তো আমি মোটামুটি সুস্থ, সুস্থ হওয়ার কিছুদিন পর, মোটামুটি চার পাঁচ মাস পরে, তাবিজ দেওয়ার প্রয়োজন মনে করি না, তো তাবিজ আমি নিজেই ফালিয়ে দিই, পানিতে ফালিয়ে দিই, এরপরে কোনো সমস্যা হয় না।
আচ্ছা আচ্ছা, এরপরে ওই দুজনকে আপনি আর কখনো দেখেন
না? না,
এখন পর্যন্ত না,
এখন পর্যন্ত
না। আপনার আর ফ্যামিলির অন্য কেউ কি দেখেছে?
জি না, এরপরে কেউ দেখেনি।
এটা কি কোনো কারণ খুঁজে পেয়েছিলেন যে ওই দুজন আসলে কে, ওই শ্মশানের সাথে সম্পর্কিত কেউ কিনা, ওই পরিবারটার কেউ কিনা যারা এখানে থাকতো?
জি না, এর কোনো কারণ,
কোনো সম্পর্ক বা কোনো কারণ কিছু খুঁজে পাননি। ওকে, যাই হোক, প্রথমবার দেখার জন্য যথেষ্ট ভয়ঙ্কর একটা ঘটনাই বলা যায়। আসলে মানে শুনতে অনেকের কাছে অনেক রকম লাগতে পারে, বাট আমি সবাইকে, প্রত্যেকটা শ্রোতা বন্ধুকে একটা রিকোয়েস্ট করবো যে যখন আপনারা গল্পটা শুনবেন তখন চিন্তা করবেন নিজেকে চোখ বন্ধ করে যে মানুষটা বলছে তার জায়গায় রেখে ওই সময়টাতে ওই সিকোয়েন্সটা দেখার চিন্তা করা নিজের মনের ভেতরে। গল্পের বই পড়লে আমরা যা করি অনেকটা সেভাবে যদি করেন তাহলে হয়তো বা কিছুটা হলেও বুঝতে পারবেন যে ওই মুহূর্তে ওই মানুষটা কি পরিমাণ প্যানিক বা আতঙ্কের মধ্যে ছিল।
যখন বলছিল না, আমি জাস্ট একটা চোখ বন্ধ করে চিন্তা করছিলাম ওই গাছের মধ্যে, ধর আমরা যেখানে আছি এখানেও কিছু গাছ আছে, তো এই গাছের মধ্যে হঠাৎ করে যদি দেখি দুইটা বাচ্চা ছেলে মেয়ে অদ্ভুত ভাবে কিছু করছে আর আমাকে ডাকছে।
আমার ঠিক বাচ্চাও কিন্তু না, উনি যেটা হয়েছে যে সকালে যে ঘটনাটা, আমি মানে কিছুটা হলেও বুঝতে পারছি যে একটা চাহনি, তুই যেটা বললি একটু আগে যে একটা চাহনির ব্যাপার আছে, ওই চাহনিটা দেখে কিন্তু ওনার মধ্যে চোর ডাকাতের ভয় বাদ দিয়ে অন্য একটা ভয়
ভয় ঢুকে গেছে,
তাই না? টাকানোর মধ্যে কিছু একটা ছিল, যেমনটা অনেকটা আমরা শুনেছিলাম ওই যে একটা, মনে আছে আমরা যে একটা হাইওয়ের গল্প শুনেছিলাম যে একটা ছেলে শুধু রাতে গাড়ি চালায়, হঠাৎ করে দেখলো কেউ একজন মাছ খাচ্ছে পিছনে তার গাড়ি থেকে, তারা অনেকটা এভাবে তাকিয়েছিল যে তাকানো দেখিও ভয় পেয়ে গেছিল।
তো যাই হোক সানোয়ার ভাই, এরপরে ডট টিমের কাছে তো আরো কিছু শুনেছিলাম যে আপনার আরো কিছু ঘটনা আছে, এর পরবর্তী কি ঘটনাটা একটু শুনুন।
জি, এর পরবর্তী ঘটনা যেটা ঘটে সেটা হলো আপনার আজ থেকে দু বছর আগে, সেটা ঘটে
আপনার গ্রামের বাড়িতে,
যেটা আমার গ্রামের বাড়িতে বলতে পাশের গ্রামে, অর্থাৎ আমি যে মসজিদে দায়িত্বে আছি সেই মসজিদে।
আচ্ছা,
তো ঘটনাটা ঘটেছিল আজ থেকে দু বছর আগে, ডট টিমের কাছে আমি বলেছিলাম যে সংক্ষিপ্ত ভাবে, সেটাই আমি এখন বলতে যাচ্ছি।
প্লিজ প্লিজ,
যে তখন বাজে রাত সাড়ে দশটার মতো, তো ওই টাইমে আমি জাস্ট ঘুমিয়ে গেছিলাম, অর্থাৎ ঘুমানোর মতোই, অর্থাৎ হালকা যে ঘুমটা
সেটা।
জি জি জি, তখন দুইজন লোক দরজায় নক দিল।
আচ্ছা,
তো যখন দরজা নক দিলো তখন আমি তো ভালোভাবে ঘুমাই নাই, যার কারণে আমি উঠলাম। উঠার পর কে তখন আমাকে বললো যে ইমাম সাহেব আছেন।
আচ্ছা, আপনি হচ্ছে মুয়াজ্জিমের কাজ করেন, তারা ইমাম সাহেবকে খুঁজছে।
ইমাম সাহেব
দুজন যে আপনি বুঝলেন কিভাবে?
দরজা খোলার পর আপনি?
না, দুজন বোঝার কারণ আছে, তারা কথা বলতে বলতে আসতেছে।
আচ্ছা,
তো এটি ধারণা করছে যে তারা দুজন।
আচ্ছা,
তো দরজা নক করলো তখন বললো যে নেই। তখন দরজা খুললাম, খোলার পর বললাম যে কেন কি হয়েছে, তখন বললো যে জানাজা পড়াতে হবে।
আচ্ছা,
তো আমি কিন্তু এর আগে শুনিনি যে জানাজার কথা, এলান, একজন মানুষ কিন্তু মারা গেলে এলানটা দেয়, আমি কিন্তু এলান শুনিনি। আর এলান দিলে ওই তাদের যে বাড়ি আর আমার যে
মাইকিং করা বা জানানো এরকম কিছুর কথা বলছেন আপনি, এলান বলতে?
জি জি জি। তো আমার মসজিদটা যে হতো তাদের বাড়ির পাশেই আর কি, তো সেক্ষেত্রে আমি
মারা গেলে আপনি শুনতে পেতেন,
সেক্ষেত্রে আমাকে আগে বলবে যে হুজুর এলানটা করে দেন।
আরো একবার বিরতির সময় হয়ে গেল, গল্প চলবে একেবারে গভীর রাত অব্দি, এবং যেখানে বিরতি নিতে চাই ঠিক সেখান থেকে বিরতির পর আবারও ফিরব। প্রিয় শ্রোতা, ডর শুনছেন আপনি। ডর হচ্ছে এমন একটি অনুষ্ঠান যেটা বাংলাদেশের বিভিন্ন হন্টেড প্লেসে পুরো সপ্তাহব্যাপী রেকর্ড করে আপনাদেরকে প্রচার করা হচ্ছে প্রতি বৃহস্পতিবার রাত 11:20। সুমন এবং রেহান রয়েছে অন দ্য স্পট। অনুষ্ঠান পরিকল্পনা এবং উপস্থাপনায় রয়েছে আমি আর জি কিবরিয়া, এবং আমার সঙ্গে রয়েছে সাউন্ডে লোবান, বিহাইন্ড দ্য স্ক্রিনে রয়েছে বিশাল একটি টিম। আজকে অন দ্য স্পটে চারজন বন্ধুকে পেয়েছিলাম, সালমান, সানোয়ার, রবিন এবং আবিব। এই চারজনের জীবনের অধিবর্তী ঘটনাগুলো আজকের এখানে উঠে আসবে। ঠিক 12:06 আমরা আবারও ফিরছি।
ABC Radio, FM 89.2. ABC Radio, FM 89.2.
পরে আপনাদের সবাইকে আরো একবার আমন্ত্রণ। ডরে আপনারা শুনছেন এবিসি রেডিও FM 89.2। আমি আরজি কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি, এবং সঙ্গে রয়েছে আমার টিম মেম্বাররা। আজকে যে জায়গায় বসে আপনারা ডরটা শুনতে পাচ্ছেন সেখানে তারা গত সপ্তাহে ডরটি ধারণ করেছে, অর্থাৎ অন দ্য স্পট থেকে সুমন ও রেহান। সাথে রয়েছে চারজন বন্ধুকে পেয়েছিলাম, সালমান, সানোয়ার, রবিন এবং আবিব। এই চারজনের জীবনের অধিবর্তী ঘটনাগুলো আজকের এখানে উঠে আসবে, এবং একই সাথে সাউন্ডের কাজ করেছে লোবান। প্রিয় শ্রোতা, আমরা কথা না বাড়িয়ে গল্পের ঠিক সেই জায়গাটি থেকে আবারও ফিরতে চাই যেখানে গল্পে আমরা বিরতি নিয়েছিলাম। এই ফাঁকে শুধু মনে করিয়ে দিচ্ছি, ডরে এসে আপনি যদি আপনার জীবনে ঘটে যাওয়া ভিন্ন ভৌতিক কিছু ঘটনা বলতে চান, তাহলে আসতে পারেন আমাদের ফোন নম্বরে। ফোন করে আপনার অতিভৌতিক ঘটনার সংক্ষিপ্ত রেকর্ড করতে হবে। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। এখানে ফোন করার পরে আপনি 3 চাপবেন, তারপর ফোন থেকে যে কথাগুলো আপনি শুনতে পাবেন সেই নির্দেশনা অনুযায়ী আপনি আপনার কথাগুলো রেকর্ড করবেন। ফিরছি আমরা যেখানটায় বিরতি নিয়েছিলাম ঠিক সেখান থেকেই।
এটা আসলে নিয়ম আছে, অ্যালান বলতে, এটা অ্যাকচুয়ালি উর্দু একটা শব্দ, অ্যালান বলতে মানে হচ্ছে অ্যানাউন্সমেন্ট। অ্যানাউন্সমেন্ট করে দেওয়ার একটা নিয়ম থাকে, এবং সচরাচর দেখা যায় যে মুয়াজ্জিম সাহেবদেরকে, ইমাম সাহেবদেরকে এসে বলা হয় যে এরকম আমরা অ্যালান করে দেন, যাতে জানা যাতে যথেষ্ট পরিমাণ লোক হয়।
জি
জি। তো সেটা আপনাকে কেউ বলেনি, কিন্তু হঠাৎ করে জানাজার উদ্দেশ্যে দুজন লোক আপনার কাছে আসে, তারপর
আসে। তো তখন আমি বললাম যে ইমাম সাহেব নেই, তো আমাকে বললো তাহলে হুজুর আপনি চলেন। তখন আমি ভাবলাম যে জানাজা যেহেতু এটা মুসলমানের দায়িত্ব, এটা জানাজা পড়ানো যেহেতু ফরজে কেফায়া, আমি যদি না যাই এখানে, যেহেতু ইমাম সাহেব নাই, এখন ইমাম সাহেব না থাকলে তো তার দায়িত্বটা আমাকে পালন করতে হবে। তো আমি তখন তাদের সাথে যাব, বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি তো শুয়ে পড়ছিলাম, তো আমি ওজুটা করিনি। তারা ওয়েট করলেন আমাদের, আমার জন্য ওয়েট করলেন। তো আমি ওজু করলাম, ওজু করার পরে হাঁটতে হাঁটতে যখন বাড়িতে গেলাম, বাড়িতে যাওয়ার পরে আমার কেমন
যেন
লাগছে, ওনাদের দুজনের সাথে কেমন যেন লাগলো। অর্থাৎ ওখানে যাওয়ার পরেই বাড়িতে পা রাখার সঙ্গে সঙ্গে আমার কেমন যেন লাগলো, সেটা আমি বলতে বলে বোঝাতে পারছি না। চোখ কেমন যেন আস্তে আস্তে অন্ধকার, কানেও কেমন যেন কোনো কিছু আওয়াজ আসতেছে না, এমন অবস্থা। আমি ওইটা বিচার কিন্তু চোখ বন্ধ করে কিছুক্ষণ বসেছিলাম যাতে করে আমার আগের মতো ভালো হয়। তখন আমার জন্য একটা চেয়ার আনলো, চেয়ার আনার পরে বসে, হ্যাঁ বসলাম। বসার পর আমাকে বললো যে তো জানাজা পড়াতে হবে, কাপড় কাটতে হবে, এরকম কিছু নিয়ম কানুন জিজ্ঞাসা। আমি কিছু বললাম।
আচ্ছা,
তো তারপরে আমাকে, আমি জিজ্ঞাসা করলাম যে ইনি কে, কিভাবে মারা গেছে? তখন আমাকে একজন বলল যে ইনি আত্মহত্যা করছে, অর্থাৎ ফাঁসি নিয়ে মারা গেছে। এই কথা শোনার পর আমার, উনি ছেলে ছিলেন, কিন্তু কি জন্য মারা গেছে এটা আমি বলতে পারবো না। যে ওনার কথা শুনে আমার কেমন যেন ভয় একটা সৃষ্টি হলো। আমি তৎক্ষণাৎ জানাজা পড়াতে ইচ্ছুক না, আমি বললাম যেহেতু পাশে, আবার পাশে একটা মাদ্রাসা আছে, হাফিজিয়া মাদ্রাসা। তখন আমি বললাম যে হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম সাহেব অথবা অন্যান্য শিক্ষকদেরকে বললে ভালো হয়, যেহেতু জানাজার ব্যাপারটা মুরব্বীদেরকে পড়ালে অনেক ভালো হয়।
তখন তাদের, তখন মানে আপনি মতটা পাল্টে ফেললেন কেন?
তখন আমি কেমন যেন ভয়, ফাঁসি নেওয়ার কথা বলে কেমন যেন আমার ভয় লাগলো।
এখানে কিছু বিতর্কিত কিছু ব্যাপার আছে, ওনার ভয়টাও যথেষ্ট পরিমাণ ঠিক। কারণ কি, অনেক সময় আমরা দেখেছি মানে গ্রামেগঞ্জে, হ্যাঁ আত্মহত্যা করে মারা গেছে, এর জানাজা কিভাবে হওয়া উচিত বা আদৌ হওয়া উচিত কিনা, এ ধরনের কিছু বিতর্ক মনে হয় গ্রামের দিকে হয়।
জি হয়,
তাই না? তো উনি যেটা করেছেন যে ওনার চেয়েও শিক্ষিত যেহেতু আশেপাশে মানুষ আছে এই লাইনে, সো উনি তাদের কথা বলেছেন, ফ্যান্টাস্টিক ডিসিশন।
তারপর তারা বললো যে জি আপনার কথা ঠিক আছে, তো আমি ডেকে আনছি। তো এরপরে বলছিল যে একবার গেছিলাম, তারা আসলেন না। তখন আরো ভয় হইল যে তারা যদি না আসে, তারা তো আমার চেয়ে অনেক শিক্ষিত এবং তারা আমার শিক্ষক, আমি ওই মাদ্রাসায় লেখাপড়া করি।
আচ্ছা আচ্ছা।
তো তারপরে বলার পরে যখন ওখানকার যে মেম্বার, তার জন্য দোয়া করবেন আপনারা, উনি 15 সালের 1 তারিখে মারা গেছে চেষ্টা করে। যাই হোক, উনি সাথে গেলেন। উনি সাথে যাওয়ার পরে একজন হুজুর আসলেন 3 জন ছাত্র নিয়ে। আসার পরে উনি এই জানাজাটা পড়ালেন, আমিও জানাজা পড়লাম।
আপনি কি লাশটা দেখেছিলেন?
জি না, আমি ফাঁসির কথা শুনে আর লাশের কাছে জানি জি। তখন জানাজা পড়া শেষ মাত্র আমার সেই আগের অবস্থা, যে চোখ বন্ধ হয়ে যাচ্ছে কেমন যেন,
একটা ঘোরের মধ্যে চলে যাচ্ছে।
জি জি। তখন আমি শুধু এতটুকুই বললাম যে আমাকে একটু এগিয়ে দিয়ে আসেন, আমি আমার রুমে যাব।
আচ্ছা।
তো 2 জন লোক আমাকে এগিয়ে দিল, আগের 2 জন, এটা অন্য 2 জন ইয়াং বয়সের।
আচ্ছা।
এরা তো বললো যে আচ্ছা চলেন। তারা আমাকে এগিয়ে দিল কিছু দূর, সম্পূর্ণ যে আমার রুম পর্যন্ত এগিয়ে দেওয়া,
অর্ধেক রাস্তা দিয়ে,
অর্ধেকের একটু বেশি। তো আমাকে এগিয়ে দিয়ে তারা পেছন দিকে চলে গেল যে হুজুর আপনি যেতে পারবেন। তো আমি এখানে আর বললাম না যে ভয় পাচ্ছি।
আচ্ছা।
তো কেমন, আমার ভিতরে যদিও ভয় থাকে,
সেটা তো সব জায়গায় সবসময় প্রকাশ করা যায় না।
তো আমি তাদেরকে প্রকাশ করলাম না, কিন্তু কিছু দূর আগানোর পরে দেখলাম কি যে মানুষের বডি নাই, শুধু মাথা আছে, আর মাথার থেকে রক্ত বের হচ্ছে।
কোথায় দেখলেন এটা?
এটা দেখছি আমার রুমে যাওয়ার আগে, কিছু কাঁঠাল গাছ আছে এবং যেটা পুরনো একটা বিল্ডিং আছে।
আচ্ছা।
ওখানে, আর আমি ওইটা দেখে ভাবছিলাম যে আমি হয়তো ধান্দা দেখতেছি, কারণ যেহেতু
একটু বুঝায় বলেন, আমি আসলে বুঝতে পারছি না। একটা মাথা আপনি দেখতে পাচ্ছেন, মাথাটা কি নিচে পড়ে আছে না ঝুলছে না কোথায় আছে?
ঝুলছে একটা না, মাথা কয়েকটা। কাঁঠাল গাছ থেকে ঝুলছে, আর আমাদের যে বিল্ডিং এর ওখান থেকে একটা আওয়াজ আছে যে সানোয়ার এদিকে আসো,
পোড়া বিল্ডিং যে বলছে।
জি জি, যে ওয়ার্ড বিল্ডিং এ কেউ থাকে না, বাট ওটা অনেক পুরাতন।
আচ্ছা আচ্ছা।
এবং জি 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 জি, তোর পাশেই আমি একা থাকতেছি আজকে।
আচ্ছা।
তো যাই হোক, আমাকে ডাকলো, আমি ওই টাইমে ভাবতেছি যে হয়তো আমার মনের বলে এরকম হচ্ছে,
হয়তো বা অতিরিক্ত ভয় থেকে আপনি এরকম চিন্তা করছেন,
এরকম হচ্ছে। তো আমি যখন তালাটা খুলবো, ওই টাইমে
আপনি কি ওই কাঁঠাল গাছ পার করে ওই অবস্থায় রুম পর্যন্ত চলে আসছেন?
যে কাঁঠাল গাছ পার করতে পড়তে আমার রুমের সামনেই কাঁঠাল গাছগুলো।
আচ্ছা।
অর্থাৎ আমি যখন ডাকলো, আমি
কতটুকু ডিস্টেন্স হবে একটু মনে করেন, গজ হিসাব যদি আমি করি?
গজ হিসাবে আপনাকে বলতে যেমন 7-8 গজ।
7-8 গজের মধ্যে আপনি এরকম একটা সিনারি দেখে আপনি তালা খুলছেন একলা একলা আপনার রুমে ঢোকার জন্য। আচ্ছা। তারপরে
সাথে কেউ ছিল না এবং প্রচুর ভয়। যখন রুমে ঢুকলাম, রুমে ঢোকার পরে আওয়াজটা আরো বেশি বাড়ছে, সানোয়ার কেমন ভয়ঙ্কর একটাই। তো যখন আমাকে বললো যে সানোয়ার, কয়েকবার বললো, অর্থাৎ একাধিকবার, আমি তখন কি করবো, রুমে থাকবো না দৌড় দিয়ে যে নাইট গার্ডদের আশ্রয় নিব?
আচ্ছা।
তখন আমি অনেক চিন্তা ভাবনা করে, যখন এটা বন্ধ হয় আমার কেমন যেন লাগতেছে যে ওখানে থাকলে যদি মেরে ফেলে, এমন একটা ভয় সৃষ্টি হলো। যখন আমি রুমটা খুললাম, খোলার পরে আমি তালা লাগাইনি।
আচ্ছা।
খোলা অবস্থায় আমি দৌড় দিলাম পিছন থেকে, ডাকতেছি সানোয়ার তুমি ওদিকে যেও না।
কোথায় দৌড় দিলেন?
আমি দৌড় দিলাম নাইট গার্ডের উদ্দেশ্যে, তাদের আশ্রয়
আপনি আমি আমি একটু বুঝেনি আসলে, একটু কনফিউজ হয়ে গেছি আমি। আপনি কি ঘরে ঢুকেছিলেন প্রথমে, তালা খুলে?
জি জি জি, অবশ্যই ঢুকেছি।
ঢুকে তারপর আবার চিন্তা করেছেন যে ঘরের ভিতরে যদি আমাকে বাই চান্স মেরে ফেলে আমি এখান থেকে চলে যাই।
যেটা বুঝতে পারলাম যে উনি ভয়টা পাওয়ার পর ঘরে ঢুকেছে এবং ঘরে ঢুকে ওই আওয়াজটা আরো বেশি পাচ্ছে যে সানোয়ার এদিকে আসো, আপনাকে ডাকছে। তো উনি তখন এই রুমের মধ্যে থাকাটাকেও সেফ মনে করছে,
দরজা খুলে উনি দৌড় দিয়েছেন, তখন আবার পিছন থেকে আপনাকে বলছে ওদিকে যেও না।
জি, তখন আমি আরো জোরে দৌড়ছি। দৌড় দেওয়ার পরে আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি যে পঞ্চাশ গজ আনুমানিক যেটা ওখানে আর কি নাইট গার্ডের আর কি অবস্থান, তো তাদেরকে তাদের কাছে যে এমন ভয়, কিন্তু ওই টাইমে যে আমি অজ্ঞান হওয়া সেটা না, ভয়ের কারণে আমি কেমন জানি এরকম
একটা হিস্টেরিয়ার মতন অবস্থা হয়ে গেছে।
তো তৎক্ষণাৎ আমাকে একজনে বলল যে হুজুর কি হয়েছে আপনার, তখন আমি বললাম যে একটু পানি পানি খাবো। তখন পানি খাওয়ার পরে আমি তাকে বিস্তারিত কাহিনী বললাম।
আচ্ছা,
তো যে পুরাতন যে বিল্ডিং এর কথা বললাম যেখান থেকে আওয়াজটা আসছিল ছানোয়ার, তো সেখানে নাকি একজন লোক মারা গেছে। কিভাবে মারা গেছে সেটা আমি সংক্ষেপে বলছি, অর্থাৎ সেটা ঝড়ের দিনে, উনিও নাইট গার্ড ছিলেন।
আচ্ছা আচ্ছা,
নাইট গার্ডের থেকে বললম থাকে, বললাম ওনার হাতে বললম ছিল, ওই রুমে যে ছিল তার হাতে বললম ছিল। যখন ঝড়ের অর্থাৎ ঝড়টা বেশি জোরে আসে, তো তারা তো বললম যে স্বাভাবিক ভাবে দাঁড়িয়ে থাকে, তো উনি অর্থাৎ যে মারা গেছে উনি বাইরে ছিলেন, দৌড়ে আসতে যায় আর তার বললমটা পেটের ভিতরে ঢুকে যায়।
ওনার বললম,
নিজের বললম না, আর একজনের হাতে যে রাখা বললমটা ছিল, তখন যার হাতে ছিল উনিও তো বেহুশ, এটা কি হয়ে গেল
হঠাৎ করে,
আর উনি তো ওই টাইমেই মারা যায়। যার কারণে ওখানে এখনো পর্যন্ত মানুষ যাইতে ভয় পায়,
আর ওখানে বিল্ডিংটা কি এখনো আছে?
এখনো আছে।
আচ্ছা, এই বিল্ডিংটাতে আর কেউ কি কোন ধরনের ভয় টয় পেয়েছিল?
ওখানে আপনার ওই মাঝে মাঝে কিছু দেখা যায়, সাদা কাপড় পরা এই ধরনের কিছু, আর সাপ দেখা যায়, প্রচুর সাপ।
সাপটা না থাকতে পারে,
সাপ থাকতে পারে পরিত্যক্ত বাড়িতে,
থাকতে পারে। I think it's a good place to visit.
Visit, right. সেই জন্য আমি একটু বিস্তারিত জিজ্ঞেস করছিলাম। তো এরপরে কি হলো, আপনি যখন নাইট গার্ডদের ওখানে গেলেন আর কোন ধরনের কোন প্রবলেম হয়েছে?
জি, নাইট গার্ডের ওখানে যাওয়ার পরে তখন আমি তাদের ওখানে ছিলাম, তারপরে আর সাহস হলো না যে আমার রুমে আসবো,
একা থাকবে,
একা থাকবো। কিন্তু তারপরে এ ব্যাপারে এ ধরনের কোন সমস্যা হয়নি। বাট যখন আমি মসজিদে যাই, তো বিল্ডিং এর দিকে মাঝে মাঝে তাকাই কেউ আছে কিনা, তো মাঝে মাঝে দেখি সাদা কাপড় পরা, অর্থাৎ এই সাদা কাপড় পরা বলতে কি যে আমার মতো আর কি ওই সাদা জুব্বা পরে, পাগড়ি পরে, যে উনিও মনে হয় যে নামাজ পড়বে এরকম মনে হয়। তো আমি অতটা খেয়াল দিই না, যে কারণ ওখান থেকে একবার আমাকে ডাকছিল, যদি আমি ওই দিকে যাই আমাকে মেরে ফেলতে পারি এরকম।
আচ্ছা, আপনি এখন যেখানে থাকছেন ওই রুমটা কি ওই আগের রুমে আছেন এখন?
জি না, আমি চেঞ্জ করে নিয়েছি,
এরপরে রুমটা চেঞ্জ করে ফেলেছেন।
আরেকটা প্রশ্ন ছিল আমার, সেটা হচ্ছে যে লাস্টার জানা যায় আপনি গিয়েছিলেন, সেই মৃত্যু খবরটা কি পরবর্তীতে ছড়িয়েছিল?
তেমন ভাবে ছড়ায়নি।
আসলে কে কার মৃত্যু হয়েছিল ওই এলাকারই, যেহেতু আপনার তো চেনার কথা, ওটা নিয়ে যথেষ্ট আলোচনা হওয়ার কথা, যেহেতু আত্মহত্যা করা হয়েছে, এই আলোচনাগুলো আসলে লাশটা কার ছিল, কি ছিল, সেটা কি পরবর্তীতে আপনি কোন রকম খোঁজ নিয়েছিলেন?
লাশটা ওই বাড়ির একটা সেলার ছিল, কিন্তু আমি তাকে আগে কখনো দেখিনি, কিন্তু দেখলেও আমি চিনব না। উনি ম্যাক্সিমাম সময় বাড়িতে থাকতেন না, অর্থাৎ ঢাকা থাকতেন, হঠাৎ
আসলে ঘটনা হচ্ছে কি, এই সুইসাইডের যে ঘটনাগুলো আছে এমনিতেই সবসময় একটু ধামাচাপা দিয়ে রাখার একটা টেন্ডেন্সি থাকে, সেই জন্য হয়তো ওইভাবে ছড়ায় না আর কি। আর যদি প্রভাবশালী হয় তাহলে তো
ব্যাপারটা হচ্ছে কি, মেবি বিকজ আই সি আ লট অফ মুভিজ, এই জন্য হতে পারে। মানে আমি এভাবে চিন্তা করছিলাম যে ওই লাশটা অপঘাতে যে মৃত্যুটা হয়েছে, আত্মহত্যা করা একটা মৃত্যু, তাই না? এমন কি হতে পারে না যে দেখ একটা কিন্তু বাজে সিচুয়েশন তৈরি হয়েছে লাশটাকে ঘিরে, যে কেউ জানাজা করাতে চাচ্ছে না বা জানাজা করার লোক পাওয়া যাচ্ছে না। সো এমন কি হতে পারে না যে সেই লাশটাই কোনো এক অশরীরী উপায়ে সানোয়ার ভাইকে ডাকছিল যে তুমি আসো আমার জানাজাটা পড়ে দিয়ে যাও, আই এম হ্যাভিং পেইন, আমার ব্যথা হচ্ছে, কষ্ট হচ্ছে, এমন কি হতে পারে না? এই কারণে আমার এই প্রশ্নটা করা।
একটা বিষয় হচ্ছে উনি কিন্তু যখন জানাজা পড়িয়ে আসছিল অংশগ্রহণ করে, তখন এই ঘটনাটা দেখেছে, এবং এখানে উনি নিজে থেকে ওই যখনই শুনেছে যে এটা সুইসাইডাল কেস, তখনই কিন্তু একটা ভয় ঢুকে গেছে মনের মধ্যে। এখানে মেন্টালও একটা কিছু একটা বিষয় হতে পারে। তো আমি জানি না যে আসলে ঘটনাটা কি, কিন্তু মেন্টাল হোক আর যাই হোক, ওই সিচুয়েশনটা, ওই রাতের ঘটনা, এইভাবে ডাকাটা, আই থিঙ্ক তুই হোক আর আমি হই যেই হই,
কারো ভয় পেতেই হবে,
সহজ হতো না। যাই হোক সানোয়ার ভাই, এর পরবর্তীতে আর কোন ধরনের ঘটনা কি আছে?
জি আছে,
শুনি আমরা সেটা।
ওই একই বছর রমজান মাসের ঘটনা, সেটা আমরা দু বন্ধু, তো উনি হাফেজ শাহ, ওনার পুরো নাম ফয়সাল ইসলাম ফাহাদ।
আচ্ছা,
তো ওনার বাড়ি ঘেউর কুলগ্রামে, তো আমার বাড়ি ঘেউর কুলগ্রামে।
আচ্ছা,
আমি আরো মাঝে মাঝে প্ল্যান করতাম একদিন রাতে শুব না, ওই কলেজ মাঠ দিয়ে ঘুরবো।
আচ্ছা,
আর লোকে বলে যে এখানে খারাপ জায়গা দিয়ে কি আছে, এই আমরা দেখবো আর তাদের সাথে কথা বলবো যে তারা কি আসলে মূলত এখানে কেন থাকে। কিন্তু আমরা যদিও ভয় পাই, কিন্তু একটা সাহস আছে যে তাদের সাথে কথা বলার মতো,
আপনারা জানেন বেশ কিছু, সেই জন্য আপনাদের মধ্যে আত্মবিশ্বাস আছে।
জি জি। তো একদিন যেটা ঘটলো, সেটা তালাবিন নামাজ শেষে আমি খাওয়া দাওয়া করে আমি আমার রুমে আসছি যে শুয়ে থাকবো, তো তৎক্ষণাৎ আমার দরজায় কেমন যেন নক দিল। তো আমি বললাম কে, বলল যে আমি ফয়সাল, আসো। আমাকে আসো এইভাবে বলে, যেহেতু আমার অত্যন্ত কাছের লোক, বলল যে যাবি না। আমি বললাম যে কোথায়, বলল যে কেন, আগে বলছিলি যে
এই
ওই মাঠে যাব, আজকে সারা ঘুমাবো না। তখন আমি বললাম যে আচ্ছা ঠিক আছে চলো। আমরা গেলাম, যাওয়ার পরে আমি মাঠ দিয়ে, ও আমার সাথে, কিন্তু এখানে একটা বিষয়, ও আমার যে একেবারে সাথে তাও কিন্তু না, একটু পাশে। তা আমার ওই রকম খেয়াল নাই যে আমি অরে হাত ধরে যাব, এই ধরনের কিন্তু প্ল্যান নাই, যেহেতু আমরা দুজনেই, আর দুজনেই যেহেতু টুপি
নিজেদের মতন আছে,
নিজেদের মতই আছে। তো কলেজ মাঠ দিয়ে হাঁটবে এরকম, ও আমার চেয়ে কিছুটা দূরে থাকে। কলেজ মাঠে অনেকক্ষণ হাঁটলাম, কিন্তু কথা বলি না, অর্থাৎ ওর সাথে যে কথা বলবো, ওর সাথে কথা বলবো ওরকম প্রয়োজন মনে করি না। তো আমরা যার যার মতো রয়েছি, তবে আমার একটা অভ্যাস যে ম্যাক্সিমাম সময় ফেসবুক ইউজ করা, ফেসবুকে চ্যাট করতেছি।
আচ্ছা আচ্ছা।
তো ওই আমাকে বললো যে চল ওই সামনের দিকে চল। সামনের দিকে বলতে ওই মাঠের দক্ষিণে, ওখানে দুইটা শ্মশান আছে।
আচ্ছা আচ্ছা।
নদীর ওপার আর একটা নদীর এপার, নদী বলতে একটা খাল।
আচ্ছা আচ্ছা।
দুইটাই কলেজের এরিয়ায় পড়ছে। তো ওপার যে শ্মশানটা, সেটা হলো মানুষ মাটি চাপা দিয়ে রাখে, আর এপার যে শ্মশানটা সেটা মানুষ পোড়ায়, চিতা যেটাকে বলা হয়।
বুঝতে পারছি।
তো আমাকে বললো যে ওই দিকে চল, তুই না জিন দেখবি, জিনের সাথে কথা বলবি, জিনভূতের সাথে। আমি বললাম হ্যাঁ অবশ্যই কথা বলবো, তো চল যাই। আমি ওকে নিয়ে গেলাম। যাওয়ার পরে যখন ওই খালের কাছাকাছি, ওই নদীর নাম নোয়াই নদী, আমাদের ঘেউর কুল এলাকার লোক কিংবা আশেপাশে সকলে চিনে নোয়াই নদী নামে। ইতিহাসে আছে যে নদী একসময় অনেক বড় ছিল, এখন চেপে গেছে আর কি, খালের মতো হয়ে গেছে। যাই হোক, আমি আরো রয়েছি, তো আগের মতোই কথা বলতেছি না। তো আরে যখন বললাম যে ওই তোর মোবাইল কো ফেসবুকে ঢুক, কোনো অ্যান্সার নাই। ভাবলাম আমার কোনো ব্যক্তিগত কোনো সমস্যা থাকতে পারে, তো কোনো কিছু বললাম না। এখন কিছুক্ষণ পরে ডাক দিল ফয়সাল বলে।
কে ডাক দিল?
অর্থাৎ ওপার থেকে, ওপারে যে শ্মশান,
নদীর ওপার থেকে, মানে ওই খালের ওপার থেকে ডাকছে কেউ একজন।
জি, ফয়সাল বলে।
মানে আপনার ফ্রেন্ডটাকে ডাকছে?
আমার ফ্রেন্ডটাকে ডাকছে, আমাকে না। তো আমি আশ্চর্য বুঝলাম যে আমাকে কেন ডাকলো না, আর আমি ওকে বলতেছি যে ফয়সাল অ্যান্সার কিন্তু দিস না।
আচ্ছা,
ডাকতেছে যে অ্যান্সার দিস না, ও আমার কোন উত্তরই দিচ্ছে না, আমার কথাও নিচ্ছেই না, আমার কথাও শুনেই যাচ্ছে।
সে চুপচাপ আপনার পাশে?
আমার পাশে বলতে একেবারে পাশে তা না, মোটামুটি
একটা মিনিমাম দূরত্ব সে বজায় রেখেছে।
আর যেটা আমি আসার সময় আগেই সতর্ক হয়ে যে আয়াতুল কুরসি পড়ে, সূরা ফালাক নাস পড়ে, আমি আগে সতর্ক হয়ে আসছিলাম যে যদি কোনো সমস্যা হয়, আর হওয়াটাই স্বাভাবিক যেহেতু ওখানে ভয়ঙ্কর একটা জায়গা।
আচ্ছা,
যাই হোক, যখন ওকে দ্বিতীয়বার ডাকলো যে ফয়সাল, কিন্তু একটা অদ্ভুত কণ্ঠে, তো আমি ফয়সাল সে বললাম যে ফয়সাল এটা তো খারাপ জিনিস, চল যাই। ও আমার কোনো কথাই শুনছে না। অ্যান্সার কেমন জানি বলল যে না, দেখবো জিনিসটা কেমন।
আচ্ছা,
আমি বললাম আচ্ছা ঠিক আছে, ও যেহেতু সাহস করছে, আমি যদি আয়সা পড়ি তো একটা ভিতর পরিচয় না, তার কারণে আমি আর এরকম পিছলাম না।
আচ্ছা,
তো যাই হোক, কিছুক্ষণ পরে দেখি ওই কেমন জানি, অর্থাৎ কিছুক্ষণ পরে কেমন জানি শব্দ হলো, আমার একটা ভয় সৃষ্টি হলো, আমার এমন একটা ভয় লাগছে আমি ফয়সাল রে যা ধরবো, যে ফয়সাল এবার আমার বাম হাত, বাম পাশে ছিল, তো আমি বাম হাতে গেলাম ফয়সাল, এবার তো বলার পরে দেখি ও নাই।
হঠাৎ করে আপনার পাশে সে নাই?
জি না, হঠাৎ করে শোনাই। আমি বললাম ফয়সাল গেল কোথায়, মনে মনে বলতেছি। তারপর আমি জোরে ডাক দিলাম ফয়সাল কই?
আচ্ছা,
কোনো অ্যান্সার নাই, ও নাই, কোনো সারা শব্দ নাই।
এবং অপর দিক থেকে যে ডাক ছিল সেই ডাকও এখন বন্ধ?
সে ডাক যদিও বন্ধ, আমি ফিরবো এমন টাইমে আমার চার সাইড দিয়েই ফয়সাল হাজির। অর্থাৎ যে আমাকে ডেকে নিয়ে গেছিল আমার যে ফ্রেন্ড ফয়সাল ইসলাম ফাহাদ, ওই উপস্থিত, অর্থাৎ ওই অনেকগুলা
মানে একটা না মানে আপনি বেশ কয়েকটা,
বেশ কয়েকটা একাধিক, যেটা আমি গুনেও বলতে পারবো না যে কেমন।
আচ্ছা,
আমি যেদিকে তাকাই শুধু ওই, তখন আমার আরো ভয় পাইল যে কিরে ফয়সাল এত ডেকে। আমার ওই টাইমে কেস করেছে, এটা তো খারাপ কিছু
অবশ্যই।
তখন আমার আরো ভয় হয়, আমি তখন নিচের দিকে তাকাই। নিচের দিকে তাকানোর পরে ওখানে একটা ওখানে আপনার মেহগিনী গাছের বাগান ছিল।
আচ্ছা,
তো মেহগিনী গাছের কিন্তু ডাল মাঝে মাঝে পরে ছোট ছোট গুলা পাতার সাথে ঝরে পড়ে। তো একটা ডাল দেখে আমি সোরা পড়ি, অর্থাৎ ওই আয়াতুল কোরসি পড়ার পরেই সোরা ফালাক নাস পড়ি। আর আমার কাছে কাছাকাছি আসলেও আমাকে ধরতে পারতেছেন, যেহেতু আমি আগে সতর্ক হয়ে আসছিলাম, অতটা এটা পরে ফু দিলাম। ফু দেওয়ার পরে চার সাইডে আমি ঘোর ঘোরালাম, যাতে যেন আমার উপর কোনো ক্ষতি না করতে পারে, এরকম একটা বিষয়। এখন বলতেছে ওই ফয়সাল যে আমার ফ্রেন্ড হয়ে গেছিল যে কিরে আস চল যাই গে,
মানে আপনাকে ওইখান থেকে বের করে নেওয়ার জন্য।
তখন আমার একজন,
আচ্ছা আচ্ছা,
আমি বললাম যে কই গেছিলা ওকে, আমি কিন্তু এখন বুঝতেছি যে ফয়সাল না।
তারপরে
জি, আর তারপর আমি ওকে বলতেছি কই গেছিলা, কই কেন আমি তো এখানেই।
আচ্ছা,
কই তোমাদের জাকলাম পাইলাম না, আমি তো এখানেই, তুমি তো তুমি বেরিয়ে আসো আমাকে বলতেছে। তো আমি বললাম যে না আমি বেরোবো না, এই জায়গায় আমার ভালো লাগতেছে, তো সামনে গেলে সমস্যা হয়ে যাবো। আমি আছি না, আমি বললাম না। পরে বললাম আমি তোমার সাথে যাবো না। ও কেমন যেন একটা অন্যরকম আকৃতি হয়ে গেল, ও আর ফয়সাল নাই, কেমন যেন আমি দেখাও কেমন যেন বেহসের মতো। আমি ওই টাইমে কিন্তু জ্ঞান হারা হইনি, তো আমি চোখ বুঝে দৌড় দিলাম। আর সামনে অর্থাৎ ওই বাগানটা ছিল তিন চার থেকে পাঁচ লাইনের গাছটা, ফাঁকা ফাঁকা গাছগুলো লাগায় যেহেতু ওগুলো আর কি কাঠ বানানোর জন্য লাগানো হয়েছে। তো আমি চোখ বুঝে ওই এরিয়াতে দৌড় মারলাম। দৌড় দেওয়ার পরে তো ওখানে সামনে যদি দৌড়িয়ে যাই তো কলেজের নাইট গার্ড অবশ্যই থাকবে, মাঠেও চোখ বুঝে দৌড়াই। দৌড়িয়ে যাওয়ার পরে আমি যখন ওই মসজিদের কাছাকাছি যাই, আমার যেখানে গেছিলাম ওখান থেকে মসজিদের দূরত্ব মোটামুটি 100 গজের মতো, কিন্তু ওখানে খোলা মাঠ তো, যার কারণে সমস্যা হয়নি, আমি যে পিছলে পড়ে যাব এমনটা হয়নি। ওইটা আমি এত যে ভয় পাইছি, যে পিছন থেকে ডাকা তাও ডাকে নাই, অর্থাৎ ডাকলেও হয়তো আমি খেয়াল করি নাই, দৌড়ের অবস্থায় পিছনে কি আছে আমি খেয়াল করিনি। তো আমি আসলাম, আসার পরে নাইট গার্ডদের কে বললাম এরকম, তবে নাইট গার্ড একজন আছে উনি এত কবিরাজের মতো হিন্দু, ওনার নাম হলো অক্ষয়।
আচ্ছা,
তো উনি বললে যে সত্যি এখানে কিছু আছে, যেটা আমি 35 বছর যাবত এখানে আসি।
পরবর্তীতে আপনার ফ্রেন্ড ফয়সালের সাথে কথা হয়েছে আপনার?
জি অবশ্যই হয়েছে। ওই রাত্রে ফজরের সময় ওনার সাথে কথা হয়েছে, উনি স্বাভাবিক ভাবেই সেহরি খেয়ে আসতেছে মসজিদে। আমি ওকে বললাম কি কালকে আমার ডাইকা নিয়ে যে তুই আবার আয়সা বললে যে, তখন ও হাসে, তোর কি মাথা নষ্ট হয়েছে, আমাকে এইভাবে বলতে তোর কি মাথা নষ্ট হয়েছে যা আমি তোকে ডাইকা নিয়ে আয়সা করুম, আমি তো তারাবির নামাজ পড়ে আমি শুয়ে পড়ছি। আমার তো ওই টাইমে আরো ভয় লাগলো, তখন আমি অরে বললাম যে এইরকম কাহিনী। তখন ও আমাকে সতর্ক করলো যে তোকে ডাক দিছাল কয়বার, আমি বললাম দুইবার, দুইবার ডাকার ডাক দিছে, তোকে যদি তিনবার কিংবা চারবার ডাক দিত তাহলে তুমি মনে করতে আমি, কারণ ওরা তো ও আমাকে বলতেছে যেটা ওরা নাকি তিনবারের বেশি ডাকে না।
এটা আমিও শুনেছি,
আমরাও
বেশ কয়েকবার শুনেছি, আগেও শুনেছি এরকম যে নিশি ডাকে, নিশি ডাকলে নাকি অ্যাটলিস্ট তিনবার জিজ্ঞেস করতে হয় কে, চতুর্থবারে যদি সে জবাব দেয় তাহলে সে আসলেই মানুষ, আর যদি তিনবারের পরে সে আর জবাব না দেয় তাহলে কোন একটা প্রবলেম আছে।
আচ্ছা, সানোয়ার ভাইদের রেহান যে একটা ওনাদের বন্ধুদের মধ্যে যে কিউরিয়াসিটি, এমন একটা মানে আমার খুব আগ্রহ নিয়ে মানে ডরের একটা স্পটের আমি একটা সন্ধান পেয়েছিলাম কুমিল্লার কোন একটা জায়গায়।
আচ্ছা,
আমি জায়গার নামটা এখনই আমি ক্লাস করছি না, কারণ কোন একটা এপিসোড আমার সেখানে ধারণ করার ইচ্ছা আছে। তো সেইখানে আমার একটা ফ্রেন্ড ছিল, ও আমাকে সন্ধানটা দিয়েছিল যে ওখানে একটা কবর আছে রাস্তার পাশে, এই কবরটাতে মানে অনেক মানুষ ওদের এলাকার রাতের বেলা ভয় পেয়েছে, এবং একজনকে এমন হয়েছে যে কবরের কাছে পরের দিন সকালবেলা মানে খুব বাজে ভাবে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখেছে, মানে খুবই মুমূর্ষু অবস্থায়। তো আমার ইয়ে হলো যে তাহলে ঠিক আছে, এটা আগে দেখে আসি কবরটার কি অবস্থা।
track was downloaded from FusionBD.com.
তো মোটর সাইকেলে করে আমরা দুজন যাচ্ছিলাম।
আরো একবার বিরতির সময় হয়ে গেল। ছোট্ট একটা বিরতি নিতে চাই, মাত্র চার মিনিটের। এরকম ঠান্ডা শীতের রাতে যারা আমাদেরকে ডর শুনছেন আজকে, বিশেষ করে অনেকেই কাঁথা মুড়ি দিয়ে, অনেকেই গরম কাপড় গায়ে দিয়ে গ্রামের একেবারে নির্জন জায়গায় বসে হয়তোবা শুনছেন, তাদের কি বলছি, ডর একটি শক্তিশালী টিমের দ্বারা নিয়ন্ত্রণ করা হয়। আপনারা কখনো এই অনুষ্ঠানটির দ্বারা উৎসাহিত হয়ে আপনার নিজ এলাকায় কিংবা অন্য কোথাও কোন হন্টেড প্লেসে বন্ধুদেরকে সাথে নিয়ে এরকম কোন এক্সপেরিমেন্ট করবেন না, এতে করে যে কোনো ধরনের বিপদ ঘটে যেতে পারে। আমরা এই অনুষ্ঠানটি আপনাদের সামনে আনি, তার পেছনে থাকে বিশাল একটি টিম। অর্থাৎ আমরা যেখানে বসে এই ঘটনাগুলো ধারণ করি সেখানে হরহামেশাই আমরা বিভিন্ন রকমের ঘটনার মুখোমুখি হই, সেগুলো আমরা আপনাদের সামনে উপস্থাপন করি না, তার পেছনে বিশেষ একটি যুক্তি রয়েছে। প্রিয় শ্রোতা, আমরা মাত্র চার মিনিট পরে আবারও ফিরে আসব, আশা করছি আমাদের সাথেই থাকবেন।
আমার ইয়ে হলো যে তাহলে ঠিক আছে, এটা আগে দেখে আসি কবরটার কি অবস্থা। তো মোটর সাইকেলে করে আমরা দুজন যাচ্ছিলাম, বিশ্বাস কর মানে তখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে।
আচ্ছা,
কবরটার কাছাকাছি যখন যাব সিরিয়াসলি আমার আর সাহস হয়নি। যে ঘটনাগুলো ওর কাছে শুনেছি এবং কবরটার যে ধরনের বর্ণনা ও দিয়েছে, কাছাকাছি যাওয়ার পর আমার কিউরিয়াসিটি আসলে দমে গেছে। মনে হচ্ছে না কোনো একটা টিম নিয়ে খুব ভালোভাবে প্রিপারেশন নিয়েই ওখানে যাওয়া উচিত। সো এটাই আর কি একটু বলতে যাচ্ছিলাম যে এরকম কিউরিয়াসিটি নিয়ে হুটহাট যেখানে খুশি সেখানে যদি চলে যাই যেকোনো কিছুর ঘটনার সম্মুখীন হইতে,
এক্স্যাক্টলি এটা মনে হয় উচিত না কারোই।
ওকে সানোয়ার ভাই, অনেক ধন্যবাদ যে সানোয়ার ভাইয়ের কাছ থেকে আমরা বেশ কয়েকটা বেশ ইন্টারেস্টিং ঘটনা পেয়েছি,
এবং আমার খুবই ইচ্ছা হচ্ছে সেই জায়গাটাতে যাবো, ওই যে পুরনো যে বাড়িটা, যেখানে মানে অপঘাতে মৃত্যু হয়েছে একজন লাইফ গার্ডের।
আমাদের নাগরপুরে অনেক পুরাতন বাড়ি আছে, যেটা আপনারা শুনছেন কিনা জানি না, জমিদার বাড়ি, এই ধরনের পুরাতন পুরাতন বাড়ি আছে।
আসলে পুরাতন বাড়ির মধ্যে কোন একটা কিছু ব্যাপার আছে। আজকে সানোর ভাইয়ের গল্প শুনে আমার একটা ঘটনা মনে পড়ে গেল, এটা আমার নিজের সাথে ঘটেনি, আমার দূর সম্পর্কের এক মামার সাথে ঘটে। ওনার নাম হচ্ছে লিমন। তো উনি কোন একজন পীরের অতিরিক্ত ভক্ত, এবং সেই পীর হচ্ছে ওই রকম কিছু না যে তোকে আমি এত টাকার বিজনেস দিয়ে দেব, তোর চাকরি হয়ে যাবে, এ ধরনের না। উনি জাস্ট একজন শিক্ষা গুরুর মতন অনেক কিছু ধর্ম বিষয়ে উনি শেখাতে পছন্দ করেন, যারা ওনাকে ভালোবাসে গিয়ে তার কাছে বসে শোনে এরকম। তো তার সাথে দেখা করতে কোন এলাকায় কি আমি এটা বলবো না, কারণ উনি লুকায়িত থাকতেই পছন্দ করেন, উনি চায় না ওনাকে বেশি মানুষ চিনুক, ওনার হাজার হাজার ভক্তবৃন্দর ওনার দরকার নেই, ওনার কথা হচ্ছে এরকম। তো সামহাও আমার মামার সাথে ওনার পরিচয় হয়। পরিচয় হওয়ার পরে বলে যে দেখো বাবা, তুমি তো আমার কাছে আসছো, তুমি তো আমাকে পছন্দ করো, কিছু সমস্যা তোমার হতে পারে, খুব সাবধানে থেকো, ভয় পাওয়ার কিছু নেই। ওনার কাছে যখন থাকতে গেল উনি কোন এক রাতে, ওই গ্রামেরই আরেকটা বাড়িতে তার স্থান হলো। বাড়িটা অনেক পুরনো একটা বাড়ি, জমিদার বাড়ি, অনেকগুলো রুম। তো সেখানে সবকিছু এক সময় ভালো রকম জমিদারি ছিলেন তারা। তো সেরকম একটা খাটে, যেই খাটে ওনাকে শুতে দেওয়া হয়, সেই খাটটা আসলে খাট না, পালঙ্ক, তখন কারামলের ছোট তিনটা সিঁড়ি দিয়ে উপরে উঠতে হয় খাটে, এই ধরনের এক ধরনের খাট ছিল, হ্যাঁ উঁচু খাট। তো সেরকম একটা খাটে ওনাকে শুতে দেওয়া হয় একতলা। একতলা তো উনি শুয়ে, তো গভীর রাত্রেবেলা উনি হঠাৎ করে স্বপ্নে দেখছেন যে ওনাকে একজন বুড়ো মতন মানুষ বলছে যে তোমার এই গ্রামে থাকাটা ঠিক না। তো বুড়ো লোকটা পুরোপুরি কালো কাপড়ে আবৃত, হ্যাঁ, তার মাথার চুলের অনেক জট, ঠিক আছে, লাল সাদা বিভিন্ন রকম কাপড় বাঁধা, পাগল পাগল লাগছে দেখতে, এরকম একটা লোক। কিন্তু তার চোখগুলো অদ্ভুত টকটকে লাল এবং চোখে কোনো মনি নেই। উনি এই স্বপ্নটা দেখে উনি ধরবর করে ঘুম ভেঙে উঠে, ঘুম ভেঙে উঠে উনি যখন সামনে তাকায়, সামনের জানালাটা খোলা, যেটা উনি বন্ধ করে শুয়েছিলেন, সেই জানালায় ওই লোকটা দাঁড়িয়ে আছে এবং তার দিকে তাকিয়ে হাসছে। উনি এতটা বেশি ভয় পায় গভীর রাতে, ওইখানে আর কেউ নেই, উনি কি করবে বুঝতে পারছে না। উনি মনে মনে যা যে অত সুরা জানে পড়ার চেষ্টা করছে, পড়ার চেষ্টা করে অনেকক্ষণ চোখ বন্ধ করে রাখে, আবার চোখ খুললে দেখলো যে না, দ্যাট থিং ইজ স্টিল ওভার দেয়ার। এবং তার আচরণ দেখে এমন মনে হচ্ছে যে সে খুব ব্যঙ্গাত্মক ভঙ্গিতে তাকাচ্ছে যে এবার তুমি কোথায় যাবে, এই ধরনের একটা লুক ছিল তার তার কথা অনুযায়ী। এরপরে উনি ভাবে যে থাক, সবকিছু তো মোকাবেলা করা সম্ভব না, কিছু কিছু জিনিস এড়িয়ে যাওয়াই ভালো। তো উনি যেটা করে, উনি কলেমা পড়তে পড়তে পাশ ফিরে শোয়ার চেষ্টা করে। পাশ ফিরে শুতে গিয়ে প্রথমে টের পায় তার শরীরে কোনো শক্তি নেই, সে নড়তেই পারছে না। এই অবস্থায় তার মনে হয় তাকে বোবা ধরা টাইপের কোনো ব্যাপার হয়েছে, যে কারণে এরকম উদ্ভট স্বপ্ন সে দেখছে। অনেক কষ্টে নিজের ভিতরে শক্তিটা কোনোভাবে সঞ্চয় করে সে পাশ ফিরে, পাশে আরেকটা জানলা, সেই জানলাটা খোলা, সেখানে ওই ভদ্রলোক দাঁড়িয়ে আছে। এবারে তার আর কোনো মাথা ঠিক থাকে না, সে চিৎকার করার চেষ্টা করে, কোনো চিৎকার বের হয় না। পরের দিন দুপুরে একটা দেড়টার দিকে তাকে অনেক কষ্ট করে দরজা ধাক্কিয়ে ঘুম থেকে ভাঙিয়ে উঠানো হয়। ওটা কি ছিল না ছিল সেটা সে জানে না। এবং সেই একই জায়গায় তার দুই বছর পরে আরো ভয়ঙ্কর একটা ঘটনা ঘটে, যখন ওই এলাকায় একটা বিয়ে খেতে উনি যায়, ওই এলাকাতেই, ওনাদেরই গ্রামের বাড়ির দিকে। ওই ঘটনাটা আরো ভয়ঙ্কর, ওই একই রুমে আবার ওনার থাকতে হয়, এবং থাকতে গিয়ে উনি থাকতে চায় না, ওনার একটা ফ্রেন্ডকে সাথে নিয়ে থাকার প্ল্যান ছিল, বাট সেই ফ্রেন্ডেরই আত্মীয়ের বিয়ে, সে খুব ব্যস্ত। তো বলে যে তুই ঘুমা, আমি আসছি। তো রাত্রে যখন আড়াইটা তিনটা বাজে তখন তার ঘুম ভাঙলো। ঘুম ভেঙে তার প্রথমে সে ভয়ে চোখ খোলেনি, কারণ তার মনে হয়েছে আবার সেই জানলা খোলা দেখবে, আবার সেই লোকটাকে দেখবে। অনেক কষ্টে সাহস করে সুরা পড়তে পড়তে সে চোখ খোলার পরে দেখেছে না, জানলা টানলা বন্ধ আছে, কিন্তু এক বাচ্চার কান্না শোনা যাচ্ছে। তো তার ভয় লাগে, সে নিচে থাকায় খাট থেকে, খাটে ঠিক সিঁড়িটা যেখানে, সেখানে একটা বাচ্চা ওঠার চেষ্টা করছে এবং কাঁদছে, এবং বাচ্চাটা খুবই ফর্সা, ফর্সা বলতে উজ্জ্বলতা, একরকম তার ভিতর থেকে আলো ঠিকরে বেরোচ্ছে এমন একটা ব্যাপার। তো রাত্রে ওখানে হারিকেন একটা জ্বালানোই থাকে সবসময় সাপখোপের ভয়ে, তো ওই আলোতে বাচ্চাটাকে দেখা যাচ্ছে এবং বাচ্চাটা কাঁদছে। তো তার তখন ভয়টা কেটে যায় যে কোনো একটা বাচ্চা বিয়ে বাড়ি হয়তো কাঁদতে কাঁদতে চলে আসছে এখানে, এখন কি করবে, হয়তো পাশের রুমে দিয়ে আসতে হবে বা আশেপাশে কোথাও দিয়ে আসতে হবে। তো সে তার বন্ধুকে কয়েকবার জোরে জোরে ডাকে, কিন্তু কেউ শুনতে পায় না। তো সে যেটা করে, সে হচ্ছে বাচ্চাটাকে কোলে নেওয়ার জন্য আগায়। তো বাচ্চাটার হাত ধরে যখন সে বাচ্চাটাকে একটু উপর দিকে আনতে নেয়, হাতটা খুলে তার হাতে চলে আসে, এবং তখন বাচ্চাটা তার দিকে তাকিয়ে হাসছে বিকট জোরে, বড়দের গলায় হাসছে, এবং ওইখানেই তিনি অজ্ঞান হয়ে যান। এখন পর্যন্ত ওই গ্রামে আর কখনো তিনি যাননি।
পুরোনো বাড়িকে ঘিরে, এবং এটা হচ্ছে আমার মামা বাড়ি, যেখানে ওখানে প্রচুর জমিদার বাড়ি আছে, পরিত্যক্ত অনেক দালান কোঠা রয়েছে। তো সেখানেই কোন একটা পরিত্যক্ত বাড়িতে ঘটনাটা ঘটেছে। তো কোন একদিন এই ঘটনাটা অবশ্যই বলবো। আজকে
আমাদের অনেক অনেক শ্রোতা বন্ধু আছে যারা আমাদের মুখ থেকে অনেক গল্প শুনতে চায়।
এই ঘটনাটা আমার হঠাৎ পুরনো বাড়ির কথা বলাতে মনে পড়েছে, ওই ঘটনাতে আমি ছিলাম, আমার মামা ছিল। ঘটনাটা জাস্ট এখন মনে হওয়ার পরে, মানে আমি নিজেই ভয় পাচ্ছি যে ঘটনা এমন একটা ঘটেছিল। যাই হোক, কোন একদিন এই স্টোরিটা অবশ্যই হবে।
ওয়েট করুক আমাদের শ্রোতা বন্ধুরা, পরে এক সময় অবশ্যই শুনবো আমরা।
ওকে, আমরা নেক্সট স্টোরিতে যাই।
রাইট, থ্যাংক ইউ সানোয়ার ভাই, চলুন আরেকটা গল্প শুনি আমরা এখন।
রবিন ভাই, রাইট? ওকে রবিন ভাই, আপনি কোথায় থাকেন, কি করেন, একটু পরিচয়টা জানি আপনার।
আমি মুগ্ধাপাড়া থাকি, আমি ইন্টার ফার্স্ট ইয়ারে মানবিক শাখার স্টুডেন্ট।
ওকে, সমস্ত ঠিকানা একবারে দিয়ে দিয়েছেন। আচ্ছা রবিন ভাই, আমরা ডট টিমের কাছে যেটা শুনেছি যে আপনার কাছে বেশ কয়েকটা ঘটনা আছে, তো প্রথমে আমার যে ঘটনাটা একটু শোনার জন্য কিউরিয়াসিটি আছে, একটা আপনি খুব সম্ভবত আপনার নানার কাছ থেকে শুনেছিলেন কিছু একটা ঘটনা, তো এই ঘটনাটা কি একটু আমরা জানি।
আমি আমার নানার কাছ থেকে শুনছি যে আজ থেকে ৫৪ সনের কাহিনী,
১৯৫৪ সালে
সনের কাহিনী।
আচ্ছা,
তো আমার নানার ভাগিনা আবুল কাশেম, সে আর্মিতে জব করত, আর্মিতে ট্রেনিং করতো, তো
সে আর্মিতে চাকরি
করত।
ওকে,
তো গ্রীষ্মের বন্ধতে সে গ্রামের বাড়িতে বেড়াতে যায়। গ্রামের বাড়িতে বেড়াতে যাওয়ার পর দুপুরে খাওয়া দাওয়া করে সাধারণত মানুষ বিশ্রাম নিতে যায়।
গ্রামের মধ্যে তখন তো মনে হয় কারেন্টও ছিল না।
না, কারেন্ট ছিল না তখন, অনেক আগের কথা। তো বিশ্রাম নিতে তার বাড়ির দক্ষিণ সাইডে একটা বেঞ্চ ছিল।
মানে কিসের বেঞ্চ?
বাঁশের।
ওকে, তো আর জায়গাটা কেমন ছিল যেখানে বেঞ্চটা ছিল?
বাড়িটা খুবই জঙ্গল, গাছগাছালি, সামনে বিশাল জমিন।
ওকে, তো বেঞ্চটা যেখানে ছিল সেখানে আশেপাশে গাছ চতুর্দিকে এবং সামনের অংশটাতে খোলা জমিন, এরকম একটা জায়গায় বাঁশ দিয়ে বানানো একটা বেঞ্চ ছিল। ওকে,
সে বিশ্রাম নিতে এক পর্যায়ে সে
ঘুমাই গেছে।
ঘুমিয়ে যায়,
ওটার মধ্যে
ঘুমাই যায়। তো সন্ধ্যার আজান দিবে ভাব,
মানে ঘুমের মধ্যে কি মানে সন্ধ্যা হয়ে গেছে, এতক্ষণ ঘুমিয়ে গেছে। আচ্ছা,
তো সে ফিল করতেছে যে তার পাশে একজন শুয়ে আছে বা লড়াচড়া করতেছে, কিন্তু তার শরীরে পশম।
আচ্ছা, মানে যে জিনিসটা নড়াচড়া করছে সেই জিনিসটা শরীরে পশম।
পশম। তো সে ডান কাঁধে শোয়া ছিল, সে এক পর্যায়ে বাম কাঁধে চলে যায়। বাম কাঁধে চলে যায়, তার বাম হাতের বগলের নিচে সে জিনিসটাকে আটকে ধরে।
আচ্ছা,
আটকে ধরার পর তারা এক পর্যায়ে ধস্তাধস্তি শুরু করে। তো তার ভাই পুষ্করিণী পাড় থেকে হাত মুখ ধুয়ে উঠতেছিল, তো
মানে যে বিশ্রাম নিচ্ছিল তার ভাই ওই সময় পুষ্করিণীর পাড়ে গিয়েছিল কোন একটা কাছে।
জি।
আচ্ছা,
সে টের পেল বাড়ির দক্ষিণ সাইড থেকে যেমন কেমন একটা আওয়াজ আসছে।
আচ্ছা আচ্ছা,
তো তার ভাই জিজ্ঞেস করে ওখানে কে রে? তো তার ভাই, তার ছোট ভাই বলতে আবুল কাশেম, বলতে ভাই আমি ধরছি, এদিকে আসেন। তো কি ধরছো? তো আসতেছি। তো দেখেন দেখেন এই ধরছি। কি ধরছো? দেখেন বগুড়ে ধারে নাকি কিচ্ছু নেই। তো তার ভাই বুঝতে পারে ব্যাপারটা, তো জিজ্ঞেস করে যে
তখন কি ওই জায়গার মধ্যে কিছু মানে ধস্তাধস্তি করলে তো একটা চিহ্ন থাকে।
হ্যাঁ, মাটি উলট পালট, পাতা
গাছের পাতাটা ভেঙে গেছে,
ভেঙে গেছে।
আচ্ছা,
তারপর তার ভাই বুঝতে পারে ব্যাপারটা, ভয় পাইছিস না? কিসে ভয় পাবো? তো সে আবার তো আর্মি ট্রেনিং ছিল, জন বুদ্ধিমান ছিল। তো সে আচ্ছা ঠিক আছে, তুই বাসে যা, আমি তো তাকে কয়লা পোড়া আর দাও গরম দিয়ে তার পানি খাওয়ায় না, আর রাত্রিবেলা কোন মাছ খাওয়ার নেই। তা পরদিন সকালে সে মাওলানার কাছে যায় বাড়ি।
আচ্ছা,
তো মাওলানাকে ব্যাপারটা বলে, সে বলে আমি মাগরিব আজানের পর তোমাদের বাড়িতে যাব। তো মাগরিব আজানের পর সে মাওলানা বাড়িতে যায়, যায় জিজ্ঞেস করে যে আচ্ছা আমাকে চারজন সাহসী যুবক দিতে হবে।
আচ্ছা,
আর একটা কথা, বাড়ির সব দরজা জানালা বন্ধ করে দিবেন, কারণ যে জিনিসটাকে হাজির করা হবে সেই জিনিসটা কোন রূপে আসে সে তো বলা যায় না। তো আচ্ছা, সবাই বাড়ির দরজা জানালা লাগাই দেয়। তো চারজন যে
কখন? সন্ধ্যার পরে।
সন্ধ্যার পরে, মাগরিব আজানের পরে, নামাজ পড়ার পরে।
আচ্ছা আচ্ছা,
তো চারজন যুবককে বলে তোমার হাতে শিকল বাঁধো, শিকল বাঁধে গোল হয়ে দাঁড়াও, কিন্তু তোমাদের সামনে অনেক কিছু আসবে, তোমরা কখনো ভয় পাবে না। ওই গোলের মধ্যে, চক্রের মধ্যে জায়নামাজ বিছিয়ে বসে মৌলবী।
আচ্ছা, মানে ঘটনাটা হচ্ছে এমন, চারজন শিকল পেঁচিয়ে হাতে গোল করে দাঁড়িয়ে আছে এবং তাদের মাঝে ওই মৌলবী জায়নামাজ বিছিয়ে বসছে। ওকে,
তো সে দোয়া দূর পড়তেছে, এক পর্যায়ে সে দেখলো কি বাড়ির উত্তর একটা ঘর, তার চালে ধুরিস করে আওয়াজ হয়ে একটা বিড়াল এসে পড়লো। তো বিড়ালটা চালে বসে ম্যামো করতেছে আর চারজনের দিকে তাকিয়ে আছে। তো চারজনকে আবার হুজুর বললো যে তোমরা কখনো ভয় পেও না, তোমাদের যেখানে শিকল বাঁধছো সে হাতের উপরে এসে পড়বে, কিন্তু তোমাদের কোনো ক্ষতি হবে না, এমনকি তোমাদের পায়ের সামনে এসে পড়তে পারে, কিন্তু কোনো ক্ষতি করবে না। আচ্ছা ঠিক আছে, তারও চিন্তা হলো হুজুর তো সাথে আছে, কোনো ভয় নেই। যখন হুজুর দোয়াদুয়ি পাঠ করলো, ওই হাতে শিকল এসে পড়লো বিড়ালটা, এক পর্যায়ে মধ্যে গেল, মধ্যে পায়ের সামনে এসে গড়ে গড়ি খেতেছে। তো তারা কিছুতেই পাও সরায় না, আর পাও সরালে কিন্তু ওটাকে আটকানো রাখা যাবে না। তো অনেকক্ষণ পর জিজ্ঞেস করতেছে হুজুর যে কতদিন ধরে বাড়িতে থাকো? আমি এই বাড়িতে ১০০ বছর ধরে থাকি, বিড়ালটা কথা বলতেছে। তত এখন যেতে হবে, আমি তো যাবো না।
আর আমাকে এখান দিয়ে তাড়াতেও পারবি না। তো হুজুর বুঝতে পারছে জিনিসটাকে তাড়ানো সম্ভব না। তো বাড়ির লোকজনকে জিজ্ঞেস করতেছে, আচ্ছা জিনিসটা তো তাড়ানো সম্ভব না, তাহলে আপনারা এক কাজ করেন, আপনাদের বাড়ির কোন সাইডটা আছে যে সাইডটা ফের মানুষ চলাচল করে না? আমাদের উত্তর সাইডটা তো প্রচন্ড জঙ্গল, ওখানে তো মানুষ আসা যাওয়া করে না, উত্তর সাইডটা দেন। তো উত্তর সাইডে বেসিক্যালি একটা গাব গাছ ছিল বিশাল, সেই গাব গাছটা ওকে আশ্রয় দিতে পারে। তো বিড়ালটাকে, ওই যে বিড়ালটাকে, ওটাকে বলা হয়, তোকে বলা হয় তুই এই গাব গাছে ছায়া যতটুকু আছে তার মধ্যে বসবাস করবি, তার বাইরে আসবি না। তো ওটাও বলে যে আমার ছায়ার মধ্যে যে আসবে তার ক্ষতি আমি করবো, কিন্তু তাছাড়া আমি কখন বাইরে যাবো না। ওই গোলচক্র, শিকল বানার গোলচক্র থেকে একটা লাভ দেয় চালে ওঠে, এক লাভ দিয়ে গাব গাছে চলে যায়। চলে যাওয়ার পর বাড়ি বন্ধক দেওয়া হয়, বাড়ি বন্ধক দেওয়ার পরে সব সুন্দর ভাবে কাটতেছিল দিনকাল। প্রায় 8-9 বছর পর ওই বাড়িতে তাদের যে যার সাথে ঘটনা ঘটছে তার ভাইটা আবার গ্রাম বাড়িতে বেড়াতে যায়। তো বেড়াতে যাওয়ার পর সে দেখে যে উত্তর সাইড যে দুপুরবেলা সে দেখে যে একটা গাব, বিলাতি গাব পেকে হলদি রসের মতো রয়েছে, হলুদ হয়ে গেছে। তো তার লোভ লাগতে তো সে যা ওই গাব গাছে যে ডালে উঠলো, যে ডালটা ওই আপনার আমার মতো আপনার মতো 20-30 জন যদি ডালের উপরে দাঁড়ায় তারপর ভাঙার কথা। তো ওই ডালের উপরে সে দাঁড়ালো, দাঁড়ায় যখন গাবটা ধরতে গেছে ওই ডালটা তো ভাঙছে, উপরের ডালটাও ভাঙছে। ভাঙার পর তার ডান হাত ভেঙে গেছে, পাজরে 3টা হাড্ডি ভেঙে গেছে। ভেঙে যাওয়ার পর তো সে তাকে বরিশাল হসপিটালে ভর্তি করা হয়, তার 3 মাস ট্রিটমেন্ট করা হয়, তারপর সে সুস্থ হয়। তার মৌলবী আবার বলে যে তুই ক্ষতি করছিস কেন, আমি তো আগেই বলছিলাম যে আমার এখানে আসলে ক্ষতি হবে, এটা ছিল আমার ঘটনা।
ওকে, তার মানে হচ্ছে মানে এর মাঝে আর কেউ ওখানে যেত না?
না, এর মাঝে আর কেউ যায়নি।
আচ্ছা আচ্ছা। ওকে, আপনার নানার কাছ থেকে এই ঘটনা আপনি শুনেছিলেন এবং আপনার নানারও কিছু একটা ঘটনা হয়তো বা আছে আমরা যেটা জানি, তো সেই ঘটনাটা কি ছিল?
আমার নানারা তখন এটা 1963 সনে, তখন তারা ধানের ব্যবসা করত।
আচ্ছা।
ধানের ব্যবসা থেকে দূর দূরান্ত,
কোথায় সেটাই?
বরিশালে।
আচ্ছা।
দূর দূরান্ত যেত তারা, বরিশাল আগলজারা থানা থেকে তারা মাদারীপুর চলে যায় ধানের ব্যবসা করতে। তো রাত সন্ধ্যা হয়েছে, ধান মন কিনলো গ্রামে হাটে, বিলগাঁও হাটে ধান কিনে তারা এমন একটা সুন্দর জায়গা পেলো যে জায়গাটায় নৌকা ভিড়ানো যায়।
আচ্ছা।
8টা নৌকা ছিল তাদের, 8টা নৌকা ভিড়ে সবাই রান্না বাড়া করে যার যার মতো খাওয়া দাওয়া করে সবাই ঘুমিয়ে গেছে। তো নানা একা একা হোক্কা খাইতেছে। তো ওই নদী থেকে যে কোনো নৌকা যায় সে জিজ্ঞেস করে ওই ব্যাপারী বাড়ি কোথায়, তা বলতেছে আমাদের বাড়ি আগলঝাড়া মনকেড়ি গ্রাম। তো সাবধান থেকে, তো নানা চিন্তা করছে যে আমি সাবধান থাকবো কিসের জন্য। তো হঠাৎ করে দেখে গিয়ে একটা ঘোড়া ঘাস খেতেছে নানার দিকে তাকাইতেছে বারবার, আর ফুসফুস করে আওয়াজ দিতেছে। তো নানা তার ফ্রেন্ড সামচু তাকে বলেছে, সামচু দেখ চৌধুরী বাড়ি ঘোড়া মনে ছুটে এসেছে। তো নানা তুই ঘুমা, আজ আর পেঁচা পারিস না। তো নানা আবার শতানিক রাত, সে ছোটকাল থেকে চালাচ্ছিল, তো শতানিক রাতে সে যখন হাত দশে সামনে আসছে ঘোড়াটা, তখন ব্যাপারটা সে বুঝতে পারছে ঘোড়াটা ছায়া নেই। তখন বুঝতে পারে কায় বলতেছে আরে ঘোড়া আয়, তো সে মজা দেখাইতেছে। আমি
এটা আপনার নানা বললো?
হ্যাঁ, নানা সাহসী ছোটকাল থেকে।
ওকে।
তো নৌকা যে খোঁচায় যে চই আছে, একপথে গ্রাম ভাষা চই বলা হয় বাঁশের কঞ্চিকে, সেই চইটা ছিল আপনার 22 হাত।
আচ্ছা।
লম্বা। সো ঘোড়াটা সামনে আসে এক হাত, সে চইটা হাতে নেয়। যখন চইটা তার হাতে 11 হাত আসছে আর ঘোড়াটা আসছে আপনার 9 হাত, তখন তো যখন ঘাস কারণে মাথা নিচু করছে তার কোমরে বাড়ি মারে ঘোড়াটা, যখন বাড়ি মাসে তখন ঘোড়াটা তাল গাছের উপরে উঠে গেছে। উঠে যাওয়ার পর কিছুক্ষণ পর নানা আবার স্বাভাবিক অবস্থায় বসে আছে। তো
তখন ওই ঘোড়াটাকে আশেপাশে যারা ছিল আপনার নানার বন্ধু বান্ধব বা সাথেরা কি দেখেছে?
প্রথমজন দেখছে সামচু নানা।
আচ্ছা।
তো তারপরে আবার ওই ওই তালগাছ থেকে আবার কালো সার গরু হয়ে নামছে একটা। নামার পর তো নানার সব বন্ধু ডাক দিয়ে দেখছে ওই দেখ। তো তাদের মধ্যে 3 জন ভীত ছিল। তো নানা বন্ধু ভাই তুমি আমার বাবা লাগো, দরকার পড়লে আমাকে নৌকা ছেড়ে দাও, তারপর এখানে থাকবো না। তো নানা চিন্তা করতেছে যে এখানে যদি থাকি হয়তো বা ঘুমিয়ে পড়তে পারি, আমাদের নৌকা মৌকা সব ডুবে দিবে। নানা চিন্তা করে আসলো, নৌকাটা ছেড়ে পাশের ঘাটে গেল। তো জিজ্ঞেস করলো যে পাশে যে মাঝি নৌকা ছিল যে আপনারা ওখানে কি করলেন? তো ভাই এই ঘটনা, কোনো তো শ্মশান ঘাট ছিল, আপনি জানেন না? না ভাই, এই ঘটনা ছিল একটা।
ওকে ওকে ওকে, দুটো ঘটনাই শুনলাম, দুটো ঘটনাই হচ্ছে আপনার আসলে আপনি শুনেছেন আপনার নানার কাছ থেকে। সো আমাদের কিছু প্রশ্ন ছিল আমাদের, হয়তো যেহেতু আপনি শুনেছেন সেই প্রশ্নগুলোর সদুত্তর আপনার কাছ থেকে পাবো কি না তো আমরা নিশ্চিত নই। ঠিক আছে, এর পরে আর কোন ঘটনা কি আছে আপনার?
আমার নিজের লাইফে একটা
শুনি, সেই ঘটনাটা কি ছিল?
সে ঘটনা ছিল, এটা 2011 সালের ঘটনা, রিসেন্টলি ঘটনা। তখনকার দিন আমি মুগ্ধাপাড়া থাকি যখন, তো মান্ডা শিফট হই।
মান্ডাতে শিফট হন আপনারা, মুগ্ধাপাড়া থেকে মান্ডাতে যান?
জি।
ওকে।
তখন সে বাড়িটা মান্ডা খালের ওপার ছিল।
ওকে।
তো বাড়িটা ছিল একতলা, দুইটা বাড়ি একসাথে অ্যাডজাস্ট ছিল, কেচি গেছিল দুইটার মুখোমুখি। তো ওই বাড়িতে যে আমি নতুন একটা ফ্রেন্ড পাই, তো সে আমার স্কুলে হাজার স্কুলে পড়ে, তো তার সাথে আমি প্রায় পড়াশোনা শেষ করে রাত দশটা দিয়ে কথা বলে আড্ডা মারতে বসতাম ছাদে। আড্ডার ফাঁকে ফাঁকে আমরা মজার মজার কথা বলতাম। হঠাৎ করে আমাদের সাথে আরেকটা ফ্রেন্ড যোগ হলো, নাম আলামিন, ওই এলাকায় স্থানীয় ছিলেন, ওটা ছিল মলয়গুলি। তো ওই ফ্রেন্ড বলতেছে হাসতেছে, বলতেছে তোমাদের বাড়িটা তো অনেক খারাপ বাড়ি। আমি কি সে বাড়ি? বুড়ির বাড়ি নামে একদমই চিনে। তুমি কি মজা লেগেছো আমাদের সাথে?
মানে আপনারা কি ওখানে ভাড়া গিয়েছে?
জি জি।
ওকে।
তো আমি কি ঘটনা কি তোমাদের বাড়ির গেটের সময় মাঝে মাঝে দেখা যায় নতুন বসে যে এসে বসে থাকে কান্দে, রাতে শোনা যায় কান্দা কান্দি আওয়াজ। আমি তো ভাই তুমি এটা আমার সাথে ফান করতেছো, কারণ আমি একটা দুইটার দিকে মাঝে মাঝে বের হই আমার নানার ওষুধের জন্য।
কিছু তো চোখে পড়েনি?
না, আমার কিছু চোখে পড়ে নাই। আর আমি ছয় মাস ধরে থাকতেছি আমি, আর রাতে ঘুরে আমার অভ্যাস আছে। তো ওরা বলতেছে আমরা দুজন ফ্রেন্ড হাসতাছি, তো আমার ফ্রেন্ডের বাবা মারা যায় কাননের, তো ওই গ্রামে টাঙ্গাইল চলে যায়, তো বাড়িটা পুরো খালি, আবার ওই ফ্রেন্ডটাও আসে না। তারপর আমি বেসিক্যালি আপনারা একদিন ছাদে উঠি, ছাদে গিয়ে একটা ছায়া, ছায়া কিসের? ফলো করে ছাদে কেউ নেই, পিড়পিড় বৃষ্টিও পড়তেছে, মনে হয়তো পাশের ছাদে কেউ হাঁটতেছে বা গিয়েছে, তার ছায়া হবে।
পাশে কোনো আপনাদের ছাদের আশেপাশে এমন বড় কোনো বিল্ডিং
আছে? ছয়তলা বিল্ডিং, ছয়তলা, এক চারতলা, তিনতলা,
সেখান থেকে তো কারো ছায়া এসে
পড়তে পারে। তো আমাদের বাড়ির যে পাশে চারপাশে যে কারো আপনারা বাড়ি আছে, সবাই সব বাড়ির কেয়ারটেকারকে আমি চিনি ভালো করে, তাদেরকে আমি জিজ্ঞেস করলাম কাকা আমাদের বাড়িতে রাত্রে কেউ ছাদে উঠে? না, আমাদের বাড়িতে কেউ রাত্রে ছাদে উঠে না। এমন হয়তো কোনো কেউ উঠছিল সে টের পায় নাই। তার একদিন রাত্রে এগারোটার দিকে উঠি আমি ছাদে ফোনে কথা বলার জন্য, তো দেখি আবার ছায়া।
ডর মানে ভয়।
ডরে আমন্ত্রণ আরো একবার, যদিও বিরতির সময় হয়ে গিয়েছে। ডর অনুষ্ঠানে যারা আসতে চান তাদের জন্য নিয়মটা আরো একবার বলে দিই। আপনারা চাইলে আমাদেরকে ফোন করে আপনার জীবনে যে ঘটনাটি ঘটে গেছে এবং একই সাথে কোন জায়গাটি ঘটেছে সেটা যদি বলেন, আপনাদের ঘটনা রেডিওতে প্রচারযোগ্য হলে এবং আপনি যদি এই ঘটনা অন্য কোনো গণমাধ্যমে এর আগে না বলে থাকেন, তাহলে আপনার সঙ্গে আমরা খুব শীঘ্রই যোগাযোগ করব। এমনও হতে পারে সুমন ও রেহান এবং এবিসির একটি বিশাল টিম সেই জায়গাটিতে বসেই আপনার জীবনের ঘটে যাওয়া অধিভৌতিক ঘটনাটি রেকর্ড করবে এবং প্রচার করবে বৃহস্পতিবার ঠিক রাত এগারোটা বিশে। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09613892892। আমি আবার বলছি 09613892892। এখানে ফোন করার পরে আপনি তিন চাপবেন, তারপর ফোনের যে নির্দেশনাগুলোতে আছে সেগুলো শুনে আপনি আপনার কথাগুলো রেকর্ড করবেন। ফিরে আসছি ঠিক রাত একটায়।
ডর
সময়ের সাথে এগিয়ে থাকতে টিউন করুন এবিসি রেডিও FM 89.2 প্রতি রবি, মঙ্গল ও বৃহস্পতিবার সকাল এগারোটা বিশে।
রিভাইভ লাইফস্টাইল, স্টে হেড।
এখন বন্ধুদের সাথে এনজয় করো ম্যাজিক অফার *222*1# ডায়াল করে ভয়েস ইন্টারনেট এস এম এস অথবা বান্ডেল অফার নিয়ে হয়ে যাও লালে লাল এয়ারটেল
একদিন ভাষার জন্য লড়ছে ত্রিশ লাখ মানুষের রক্ত দিয়া দেশটারে করছে বাঙালি এত কষ্ট কইরা দেশটারে স্বাধীন করছে কিন্তু স্বাধীন হওয়া সত্ত্বেও মনে হয় না স্বাধীন হইছে
রবির সৌজন্যে এবিসি রেডিওর প্রতিযোগিতা তোমার গানে দেখিয়ে দাও হ্যালি অ্যান্ড রাকিব পাঠিয়েছে তার গান তুমি দেখিয়ে দাও তোমার সুরে তোমার কথায় তোমার কণ্ঠে দেশের গান পাঠিয়ে দাও abcgaan@gmail.com এ অথবা এবিসির কার্যালয়ে
এখন সময় রাত একটা প্রপার্টি লিভস ব্যবহার করুন নির্ভাবনায় থাকুন
এবিসি রেডিও এফএম 89.2
আমার সঙ্গে রয়েছে বিশাল একটি টিম যে হন্টের জায়গাটিতে বসে এই ডটটি রেকর্ড করা হয়েছে সেখানে অন দ্য স্পট সুমন ও রেহান সাউন্ডে কাজ করেছে লোবান এবং আমি তো আছি প্রিয় শ্রোতা আপনি চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে এখানে গল্প কেন্দ্রিক বেশ কিছু ছবি আমরা দিয়ে দিয়েছি আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/abcradio fm89.2 আমি আবারও বলি facebook.com/abcradio fm89.2 ওখানে যাওয়ার পরে আপনি লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের দর এবং একই সাথে এবিসির অন্যান্য রেডিও অনুষ্ঠানের মেম্বার হয়ে যাবেন ফিরছি আমরা গল্পের ঠিক সেই জায়গাটি থেকে যেখানে ছোট্ট একটা বিরতি নিয়েছিলাম
তারদিন রাতে 11টার দিকে উঠি আমি ছাদে ফোনে কথা বলার জন্য তো দেখি আমার ছায়া আমি আবার ট্রাই করতেছি এটাকে আমার ছায়া নেই আমি হাতলারে পাওলারে নয় পরপর কয়েকদিন পরপর দেখতেছি আমি আবার
ছায়াটা কিসের ছিল মানুষেরই ছায়া
জি
ওকে
তা আমি সবাইকে শেয়ার করলাম কেউ
পরের দিন কি আপনি একই সময়ে উঠেছিলেন
না
অন্য একটা সময় গিয়েছেন
দুই ঘন্টা আড়াই ঘন্টা তো হঠাৎ একদিন আমার নানার ওষুধ বাতের ব্যথা ওঠে তো তার জন্য ওষুধ আনতে যাবো রাত একটা দেড়টা বাজে তো আমি চাবি নিয়ে গেটটা খুলি তো দেখি গেটের সামনে একটা ছায়া ওই ছায়াটা আমি যে ছায়াটা দেখি সবসময়
আচ্ছা
দেখা আমি আবার চিন্তা করি আমার ছায়া হতে পারে আমি হাত লাগে আবার না এটা আমার ছায়া না তো ছাদও তো কেউ নেই তো হয়তো বা দেখি একটা কুকুর কুকুর থেকে আমি একটু ভয় চাবিটা ফিক্কে মারি আমার চাবিটা ফিক্কে মারি কুকুর নাই হয়ে গেছে জায়গায় ভ্যানিশ হয়ে গেছে তো এটা দেখে আমি ভয় পেয়ে চিৎকার মারি চিৎকার মারার পর সেন্সলের অবস্থা হয়ে যায় তখন আমার নানু আমাকে এসে ঝাড়ু দিয়ে পিটান মারে নানু আবার কিছু জানতো আমার নানু তো সে ঝাড়ু আবার কি হয়েছে আমাকে এই ঘটনা আমার মামা হেরা আমার সাথে মজা করতে আসছে যে তুমি এটা নিতে হয়েছে তো তারপর থেকে আমি বাড়িতে গেট দিয়ে ঢুকি না রাত্রে যদি বাসায় আসি তাহলে আমার বাড়ির পিছন সাইডে জানলা জানলা টককে ছাদে উঠে তারপর ঘরে যাই ভয় তো তার এক দেড় মাস পরে আমার মামা ভিডিও প্রোগ্রাম করে বাসার টরে তো সে দেখলো রাত তিনটার দিকে ওই গলি দিয়ে আসতেছে ভিডিও করে তো দেখে একটা পিস দেয় কুকুর প্রথম দেখে কুকুর তো তাকে ডাক দেয় সাইফুল দাঁড়া
কুকুর ডাক দেয়
হ্যাঁ কিন্তু ওই এরা কেউ
না এটা কি মানে আপনি যেটা বলছেন এটা কি সম্ভব কখনো কুকুর ডাক দেয়
এটাই এটাই কথা যা শুনছে আমার সাথে ডাক দেয় কিন্তু কিচ্ছু নেই তো মামা বলছে কেউ মানে ডাক দেয় আবার ওই এলাকায় তার বন্ধু ছিল অনেক বন্ধু মজা করতে আছে তো যখন পিছন সাইড ঘুরছে তখন তার গালের মধ্যে একটা থাপ্পড় পড়ে
আচ্ছা
তো থাপ্পড় পড়ার পর সে ভয় পেয়ে যায় ভয় পেয়ে বাসায় এসে সবাইকে বলে তো আমার নানার সিদ্ধান্ত নেই বাসাটা ছেড়ে দেবো আমরা তো সিদ্ধান্ত ওই বাড়িতে এলাকায় যারা মুরব্বী থাকে স্থানীয় তাদেরকে জিজ্ঞেস করে আমাদের এলাকায় এই ঘটনা ঘটছে হ্যাঁ আছে কিন্তু অনেক গভীর রাতে বের হয় এটি কিন্তু কেউ ক্ষতি করে না ভয় দেখায় আর আমাদের আগেই বলছিলাম ভাই আমাদের বাসাটা একটা খালের সাথে মান্ডা খালের সাথে জয়েন যেহেতু ওই জায়গাটা অনেক খারাপ জায়গা
কেন খালের সাথে তো খাল মানেই তো আর খারাপ না,
খারাপই কারণ ওই ডাস্টবিন ময়লা অনেক অনেক কিছু আবজীবী আছে ওখানে, ঠিক আছে। তো এরপর থেকে ওই বাসাটা আমি ছেড়ে দিই।
আচ্ছা,
আর এমন ঘটনা আমাদের পাশের ম্যানেজার ছিল যে বাসা, তাদেরকে জিজ্ঞেস করি আমাদের বাড়িতে এই ঘটনা ঘটছে। হ্যাঁ, আমরাও শুনি মাঝে মাঝে আমার ছেলেকে নাকি রাত একটা দুইটা দিয়ে ডাক দেয় পারবে উপরে আসো ছাদে আসো, কিন্তু আমার ছেলে কখনো যায় না, আমাকে বলে আম্মা আমাকে কে যেন ডাকে ছাদ থেকে, এটা মাঝে মাঝে শোনা যায়। কিন্তু তার ছেলে ক্লাস থ্রিতে পড়ে তখন, এই থ্রির বাচ্চাকে কে রাখবে রাত একটা দুইটা দিকে, একটা দুইটা দিকে শোনা যায় যে পারবে ছাদে উঠো।
ওকে, তার মানে এটাই ছিল আপনার, আর যেটা আপনি নিজে মোটামুটি যেটার সাথে একটু জড়িত ছিলেন, আর কোন স্টোরি কি আছে আপনার?
হ্যাঁ, আমার নানার মার একটা ঘটনা আছে, সেটা হলো নানার জন বড় ভাই হয় তো তখন সে 7 বছর বয়সে মারা যায়। তো মারা যাওয়ার আগে তার মাকে বলে,
মানে আপনার নানার মানে মায়ের প্রথম সন্তান,
প্রথম সন্তান।
ওকে,
তো তখন সে মারা যাওয়ার আগে সে তার মাকে বলতেছে যে মা আমি তো মারা যাবো, বাঁচবো না বেশি দিন, কিন্তু তুমি আমি মারা যাওয়ার পর তুমি কাঁদবা না।
কিভাবে মারা গিয়েছিল
হঠাৎ?
ওকে,
তুমি কাঁদবা না, মারা যাওয়ার 3-4 দিন আগে বলতেছে তুমি কাঁদবা না, ভুলো এক চোখ এক ফোঁটা চোখের পানি ফেলবা না। তো 3-4 দিন পর সে মারা যায়। মারা যাওয়ার পর সে আম্মা আমার ছেলে বলে গেছে আমাকে একটা কথা, সে কাঁদে না কাঁদে না, এর এর দেখে কি তার 2-3 দিন পর,
মানে মারা যাওয়ার 2-3 দিন পর
পর দেখে তার ছেলে তার সাথে হাঁটা চলা করতেছে, তার পিছিয়ে যাচ্ছে, কিন্তু সে ভয় পায় না, সে কথা বললে মা
কি দেখতে পেত,
অন্য দেখে পেত, সে একে দেখতে পেত জিনিসটা। তো তো দেখতো তার, এমনকি পুষ্কুনি বাড়ি যখন থালা বাসন নিয়ে যেত মাছতে, তখন দেখতো তার ছেলে ধুয়ে দিতেছে, তার ছেলে পানি এনে দিতেছে, সব কাজকাম করে দিতেছে। তো মার মন, ছেলে মারা গেছে, তারপরে বাচ্চা একটা আত্মার হিসাবে ঘোরাফেরা করতেছে। তো তার মা কেঁদে দেয়, কান্নাকাটি করে জিনিসটা দেখে, অনেক কান্নাকাটি করার পর 8-9 দিন আর দেখে না ছেলেটাকে, আর আসে না। তো হঠাৎ একদিন ঘুমানো অবস্থায় ফজর আজান দিবে ভাব, এমন টাইমে দেখে যে তার ছেলেটা আসছে, ডাকতেছে মা আমি আসছি। তার মা জিজ্ঞেস করে কি তুই আসিস না কেন? মা তুমি আমি যখন আসি তোমাকে তো বললাম আগে তুমি কাঁদবা না, কাঁদলে আমার সাথে দেখা হবে না, আর তুমি যে এক এক ফোঁটা চোখের পানি ফেলছো তাতে একটা একটা সমুদ্র হয়ে গেছে, আস্তে আস্তে আমার অনেক দেরি হয়ে যায়, আর যেতে যেতে অনেক দেরি হয়, তার জন্য আমি আসতে পারি না। এটা অদ্ভুত ঘটনা ছিল।
আচ্ছা আচ্ছা, ওকে রবীন ভাই, এই ছিল আপনার স্টোরিগুলো। বেশ কয়েকটা ঘটনা আমরা শুনলাম যেটার অধিকাংশ ছিল আপনার নানার কাছ থেকে শোনা ঘটনাগুলো, এবং আপনার নিজের সাথেও একটা ঘটা ঘটনার কথা বললেন। এটার মধ্যে আমি আগেও বলেছি যে অনেক কিছু প্রশ্ন আমাদের ছিল, হয়তোবা সরাসরি তাদেরকে হলেই আমরা প্রশ্নগুলোর সঠিক উত্তর পেতাম। যাই হোক, আপনার স্টোরিটা আমরা শুনলাম, বাকিটা হচ্ছে আমাদের শ্রোতা যারা রয়েছেন তারা কতটুকু বিশ্বাস করবে, তারা কতটুকু সত্যতা খুঁজে পাবে, এটা সম্পূর্ণ তাদের উপরই রয়েছে। কারণ আমার কিছু কিছু জায়গায় প্রশ্ন আছে যেটার উত্তর আমি পাইনি, বা আমার মনে হয়েছে কিছু কিছু জায়গায় আদৌ সেটা সম্ভব কি সম্ভব না। কিন্তু আরো একটা কথা থাকে যে এই ঘটনাগুলো আসলে যাদের সঙ্গে ঘটে তারাই ওই মুহূর্তে এটা বলতে পারবে যে আসলে কতটুকু সত্য কতটুকু মিথ্যা। অনেক ধন্যবাদ রবীন ভাই। চল আবিব ভাইয়ের কাছে যাই। আবিব ভাই কেমন আছেন? আপনি কোথায় থাকেন, কি করেন?
আমি এই খিলগাঁও শাহজাহানপুর থাকি, ঢাকার, আর স্টুডেন্ট, এবার ইন্টার ফার্স্ট ইয়ারে।
আপনি তো খুব স্মার্ট দেখতে বোঝা যাচ্ছে,
আর আপনার নামটা খুব সুন্দর, অনেকেই হয়তো হাবিব ভাবতে পারে, তাই আমি স্পেশালি বলছি যে আপনার নামটা হচ্ছে আবিব, রাইট? আচ্ছা, নামটা খুব সুন্দর। তো যাই হোক, আপনার জীবনে অনেক ধরনের কিছু এক্সপেরিয়েন্স আছে যেটা আসলে হওয়ার কথা না, সচরাচর সবার মধ্যে হয় না। তো এরকম কোন এক্সপেরিয়েন্স আপনার যেটা আছে, আপনি ডট টিমকে হয়তো বলেছেন, আমরা কি একটু জানতে পারি ঠিক কবে কোথায় কিভাবে প্রথমবারের মতন আপনি এই ধরনের অলৌকিক কিছু অর সামথিং প্যারানর্মাল আপনি কখন প্রথম এক্সপেরিয়েন্স করেন?
এটা আসলে 2004 সালের দিকে ঘটনা, আমার ছোট ভাইকে নিয়ে।
আচ্ছা, ওকে।
তো তখন আমরা মুগদাতে থাকতাম, মুগদার 7 নম্বর গলিতে একটা বাসায়, ওই বাসাটা আর কি আমরা মানে তেরকম পরিবেশটা ভালো ছিল না, একটা মানে বাসাটা অনেক গরম হয়ে থাকতো, পরে থমথম পরিবেশ, মানে খুব ভালো অবস্থা ছিল না।
টপ ফ্লোরে ছিল নাকি?
না না না, 4 তলায় ছিল বাসাটা।
মানে সেটা এরকম মনে হওয়ার কারণটা কি,
মানে বলতে পারো
থমথমে কেন থাকতো আশেপাশের,
মানে আশেপাশে গলিটাই নীরব গলি ছিল আর কি,
একটু বদ্ধ।
কিন্তু বাসাটা মানে মানে একটু থমথমে থাকতো, অন্যান্য বিল্ডিং এর থেকে এটা একটু মানে থমথমে অবস্থা, গরম গরম থাকতো। এখন বাসাটার অপোজিটে একটা বাড়ি ছিল, মানে দোতলা বাড়ি, মানে আমাদের বাড়ি থেকে দেখা যেত বারান্দা দিয়ে, দোতলা বাড়ি, ওইটা আগে ছিল একটা কালী মন্দির। কালী মন্দিরটা ভাঙার পরে ওইখানে বাড়ি করা হয়েছে। ওটার উপরে আপনার ছাদের উপরে মাঝে মাঝে রাত্রেবেলা হঠাৎ আগুন জ্বলে উঠত। আর একটা সাপ, এই কিংকোবরা সাপ আছে বিশাল বড়, মানে ফনা তুলে এই বাড়িতে একটা রাউন্ড দিত মানে ছাদের উপরে।
আচ্ছা,
তারপর
এটা কি আপনি দেখেছেন কখনো?
না, এটা আমি দেখিনি, আমি বলতেছি। পরে আমার মামা, আমার বড় মামা আমাদের সাথে থাকতেন, একদিন সে স্মোক করবে তাই সে বারান্দায় গেল, সিগারেটটা মুখে নেওয়ার পরে যে আগুনটা জ্বালাতে যাবে তখনই সে দেখলো যে ওই বিল্ডিং এ, ওই যে ওই অপোজিটে যে দোতলা বাড়িটায় ওই যেখানে কালী মন্দিরের উপর যে তৈরি করা হইলো ভেঙে, ওই বিল্ডিংটার উপরে হঠাৎ করে আগুন ধরে উঠল এবং ওই সাপটা ওই আগুনটাকে কেন্দ্র করে ফনা তুলে কয়েকটা রাউন্ড দিতেছে আর কি। আমার মামা এটা দেখার পরে মানে সাথে সাথে সে সেন্সলেস হয়ে যায়। পরে সকালবেলা তারা
আপনাদের বাসার ছাদে দাঁড়িয়ে দেখেছে?
না না না, আমাদের বাসা তখন মানে চারতলায় থাকতাম, পরে আমরা তিনতলায় শিফট করছিলাম আর কি। পরে ওইখান থেকে মানে বারান্দা থেকে মানে
আপনাদের বাসার বারান্দা থেকে সে
দেখা যেত, দেখা যেত। তারপর সে দেখার পরে মানে সে বারান্দায় সেন্সলেস। পরে সকালবেলা আম্মু আব্বু পরে আমরা তাকে পানি টানি দিলাম, পরে উনি বললো যে এই ঘটনা। তারপরে মনে করেন যে আমার ভাইয়া যে ছোট ভাই সবার ছোট সে বাসায় হইল। এই হওয়ার পরে তাকে,
কত সালের ঘটনা?
2004 সালের অক্টোবরের 10 তারিখ হয়েছে আর নভেম্বরের 15 তারিখে সে মারা গেছে। তো হওয়ার পরে তাকে বাসায় আনা হইল। এখন আমরা থাকতাম রাত্রেবেলা যখন ঘুমাতাম এমনি আমরা দেরি করে শুতাম, তখন আমার 7 থেকে 8 বছর বয়স। বাসার মধ্যে যখন রাত্রে ঘুমানোর পর মশারি টাঙিয়ে ঘুমাতাম, আপনি রাত 1-2টার সময় মার্বেল পড়লে যে এরকম একটা শব্দ হয় টং 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 টং, এই শব্দটা কিন্তু ভাইয়া মানে রাত 1-2টা দিয়ে পিচ্চিরা কিন্তু কেউ খেলবে না যে উপর থেকে শব্দ হবে। এটা খালি মানে প্রত্যেক এই বিল্ডিং এর প্রত্যেকটা ইয়াতে এই শব্দটা হতো।
আপনারা যে বিল্ডিং এ থাকেন?
হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটা ফ্লোরে প্রত্যেকটা ফ্ল্যাটে এই শব্দটা হতো।
মনে হচ্ছে যে উপরের ফ্লোরে
কেউ মার্বেল ফেলতেছে যে টং 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 শব্দ হচ্ছে। পরে একদিন আমি ঘুমাইতেছিলাম খাটে, আমরা সবাই মানে ছোট ছিলাম, তো আমার বড় ভাইয়া ছিল, আমরা সবাই একসাথে খাটে ঘুমাতাম। তখন মানে আমরা এই সাইড দিয়ে ঘুমানোর পরে খাটের যে ইয়াতে নামার জন্য মানে ঘরে মানে হাঁটা চলার জন্য একটু জায়গা থাকতো, মানে আমরা দেয়ালের সাথে মাথা দিয়ে ঘুমাতাম যাতে ওইখান দিয়ে দরজা দেখা দেয় ঘরে ঢুকার। তারপরে এখন রাত্রে ঘুমাইতেছি, এখন আমি ঘুমাইছি আমার আব্বুর সাথে, পরে আমার সাইডে ঘুমাইছে মানে আমি ডান পাশে আমার আব্বু, তারপরে আমি, তারপর আমার বড় ভাইয়া, তারপর আমার আম্মু, তারপরে তার সাইড দিয়ে আমার ছোট ভাইটা। তারপর ঘুমানোর পরে ঘুমাইছি এখন রাত 1-1.5টা বাজে, তখন হঠাৎ করে মানে ওই যে একটা ওই টুং টুং মার্বেলের শব্দ পড়তেছে, কারণ আমার ঘুম আসতেছিল না। পরে দেখলাম কি একটা পুরা পুরা গন্ধ নাকের মধ্যে ভেসে আসতেছে। পরে আমি খেয়াল করলাম, তাকালাম কি দরজা দিয়ে একটা বস্তু ঢুকলো, মানে কি জিনিস এটা আমি বলতে পারো না, 2.5 থেকে 3.5 ফুট উচ্চতা হবে, মানে তার হোল বডিতে আপনার সজারুর মতো কাটা কাটা দেওয়া, মানে চোখ দুইটা লাল আর দাঁত দুইটা মানে ভ্যাম্পায়ারের দাঁতের মতো আর কি, তার দাঁত দুইটা। আমি দেখার পরে আমি চিৎকার মারতে যাব, এরকম সময় আমার আব্বু আমার মুখটা চেপে ধরে রাখছে যাতে আমি চিৎকার না দিতে পারি। তারপরে আমি তো আর কোনো কথা বলি না, আমার আব্বু আমার চোখ বন্ধ করে মানে আমার মুখটা চেপে ধরে চোখ দুইটা মানে আরেক হাত দিয়ে চেপে ধরে রেখে দিছে চুপ করে, যাতে আমি কোনো চিৎকার আর না দেখতে পারি। এরপরে আমি আস্তে আস্তে ঘুমায় যাই। এরপরে এই 4-5 দিন পরের ঘটনা, আমার ভাই
পরের দিন সকালবেলা জিজ্ঞেস করেননি কিছু,
আস করছি তারা কিছু বলে নাই আর কি, কারণ যদি ভয় পাই আমি তো এমনি 7-8 বছর ছিল। তারপরে এর 4-5 দিন পরে আমার আব্বু আবার বাড়িতে চলে যায় মানে একটু গ্রামে। তারপর আমার খালা আসে, উনি এখন উনি আর আমি আমার বড় ভাই আরেক পাশের রুমে ঘুমাইছি, আর আমার আম্মু আমার ছোট ভাইকে নিয়ে যে হয়েছে সে এক রুমে ঘুমানোর পরে তখন ফজরের আজানটা ঠিক দেয়নি। ফজরের আজানের 10-15 মিনিট আগে আমি একটু ওয়াশরুমে গেল, মানে আমাদের আসার ওয়াশরুমে যাওয়ার আগে মানে আমাদের রুমে আসে আমাদের ডাকাডাকি করতে হয়েছে তোর ভাইয়ের কাছে থাক, মানে অনেকক্ষণ নাকি ডাকছে উনি 5-6 মিনিটের মতো, আমরা উঠি নাই গভীর ঘুমেছিলাম উনি বল। পরে উনি ওয়াশরুমে চলে গেল। পরে চলে যাওয়ার পরে ওয়াশরুম থেকে আসলো আজানের ঠিক 1-2 মিনিট পরে, আসার পরে সে যেটা দেখলো যে আমার ভাই, আমার ভাইয়ের মুখ মানে সব উল্টায় পুল্টা অবস্থা, মানে চেহারা মেয়েরা সব মানে চোখ মুখ উল্টায় অবস্থা, তার মুখ দিয়ে রক্ত পড়তেছে, রক্তের সাথে লাল লাল বাইর হইতেছে আর তার হাত পা নীল হয়ে গেছে। একদম ছোট 1 মাস 5 দিন নভেম্বরের 15 তারিখের ঘটনা, মানে ভোরা মানে সে মারা যায়। তারপরে আমার আম্মু অনেক চিল্লাচিল্লি কান্নাকাটি অবস্থা,
মানে তার আগে এর আগে মানে সম্পূর্ণ সুস্থ ছিল তো, কোনো ধরনের অসুস্থ বা
মানে তার কোনো অসুবিধা কোনো প্রবলেম ছিল না, মানে পুরো সম্পূর্ণ স্বাভাবিক। তারপরে মনে করেন যে এখন ভোর 5:30 এই টাইমে তো ডাক্তার পসিবল না থাকা কোনো চেম্বারে। পরে আমার খালা একজন ডাক্তারের বাসায় গিয়া তাকে অনুরোধ করে নিয়ে আসলো, নিয়ে আসার পরে তাকে যখন দেখালো ডাক্তার মানে বলো যে মানে সে কোনো ইয়ে খুঁজে পাচ্ছে না,
হদিশ করতে পারছে না যে আসলে কি হলো,
সে মারা গেছে, মানে সে আধা ঘন্টার উপরে সে পর্যবেক্ষণ করলো,
ডাক্তার এসে কি বলছে যে মারা গেছে,
তারপর সে হ্যাঁ চেক করলো, পালস দেখলো যে কাজ করতেছে না, পরে বললো ডেড, মারা গেছে। আমার খালা পরে গেল, আমাদের ওদিকে একজন ছিল ওই মুগদা বিশ্ব রোডের, এখানে কানার বাবা নামে এক ফকির ছিল, ফকির টাইপের লোক।
আচ্ছা,
এখন তার কাছে গেল, এখন সে আর তার ছেলে আসলো, মানে তাকে বলা হলো যে একটু দেখতে, তাকে আমার খালা অনেক অনুরোধ করে নিয়ে আসলো। তারপর মনে করেন যে সে ঘরে প্রবেশ করলো আর বললো বাসায় সমস্যা আছে, বাসায় কোনো প্রবলেম আছে, এই বাসায় সে ইয়া করবে না। পরে সে তবু অনেক অনুরোধ করলো যে ঢুকলো, ঢুকার পরে বললো যে তার তো বাতাস লাগছে,
আপনার ভাই,
হ্যাঁ তার তো বাতাস লাগছে, আর তার মাথাটা কিন্তু গরম ছিল, সে হাত দিয়ে বুঝা মানে সে মাথা হাত দিয়ে সাথে সাথে হাত ছড়ে ফেলছে, সে তার হোল বডি নীল হয়ে গেছে, হাত পা পুরা নীল, আর মুখ দিয়ে রক্ত লালা পড়তেছে, আর তার মাথা গরম। পরে সে বলল যে তার বাতাস লাগছে, বাতাসে মারা গেছে, আর কিছু বলেনি, এরপর সে চলে গেছে।
আসলে
কি ধরনের বাতাস লাগা বলতে,
আমি গর্ত কোনো বদ্ধ ছিল, মানে বাতাস তো ঢুকার প্রশ্নই ওঠে না। আর আমি আপনাকে বলি, যখন বাচ্চা হয়, শিশু বাচ্চা হয়, তখন কিন্তু ঘরের দরজা জানলা অফ রাখে, সরি বলে নাকি একটা, কিন্তু এখানে তো বাতাস ঢুকার কোন প্রশ্ন ওঠে না। আর ভোর রাতে তো আমার
বাতাস লাগছে বলতে, রেহান যেটা বাতাস না, হ্যাঁ বাতাস মানে অশুভ কোনো কিছু আর কি, একটা মানে
অশুভ চেয়ে বেশি। আরো এক্সপ্লেইন করে বলি যে অনেক সময় গ্রামে গঞ্জে এই কথাটা আসছে কোথা থেকে, বাতাস যেমন আমরা অনুভব করতে পারি কিন্তু দেখতে পাই না, এরকম অশরীরী কোনো কিছু যখন কারো গায়ে টাচ করে বা কারো ভেতরে ধারণ হবার চেষ্টা করে, সেই ক্ষেত্রে ওটাকে আমরা অনেক সময় বলি বাতাস লাগা। মানে ওইভাবে গ্রামের মানুষরা বানিয়ে নিয়েছে কথাটাকে, যে এটাকেই বাতাস লাগা বলে।
তো আবিব ভাই, এরপর আরো তো বেশ কিছু ঘটনা আছে আপনার।
এরপরে আপনার যখন 2009 সালের দিকে ঘটনা, 9-10 দিকে, তখন মনে করেন আমরা এই ঘটনার পরে বাসাটা ছেড়ে দিই, আমার ভাই মারা যাওয়ার পরে আরাফাত, তারপর আমরা এর কিছুদিন পরে আমরা শাহজাহানপুরের একটা বাসায়, মানে শাহজাহানপুরে এসে পড়ছি, এখানে একটা বাসায় ওই উত্তর শাহজাহানপুর উত্তর ব্যাংকের গলিতে একটা বাসায় শিফট করি। এখন বাসাটার কিছু কথা বলিনি, বাসাটা নিস্তালা, মানে তখন বাড়িটা কমপ্লিট হয়েছে চারতলার মতো, মানে নিস্তালায় তখন আর কি, মানে পুরোপুরি কমপ্লিট হওয়ার পরে আমরা নিস্তালায় শিফট করলাম। শিফট করার পরে মানে পাশে কিন্তু মানে একটা কনস্ট্রাকশনের কাজ চলতেছিল, মানে অ্যাপার্টমেন্টের চারতলা কমপ্লিট ওই বাড়িটার, এখন মানে উপরটা হচ্ছে কাজ চলতেছে। তারপর আমরা ওই বাসায় থাকতাম, এখন বাসাটার হইলো কি মানে বাসা স্বাভাবিক, কিন্তু একটা ঘর, মানে আমরা যে আমি আর আমার বড় ভাই একটা ঘরে শুইতাম, এখন ওই ঘরটার ভিতর মানে অস্বাভাবিক কিছু মানে ইয়ে হইতো, যেমন ওই ঘরটা তুলনামূলক অন্যান্য ঘরের থেকে ঘরটা বেশি গরম থাকতো, আর পুরা নিরিবিলি, মানে একটা নির্জন জায়গায় পড়ছে, তো মানে পরে
নির্জন জায়গায় মানে ঘরটার আশেপাশে,
আমি আপনাকে বলি আশেপাশে বলতে কি, মানে ঘরটা পুরো এক কোনায় পড়ছে এক সাইড, মানে আমাদের অন্যান্য ঘরের থেকে মানে পুরো
জানালা
ঘরে কিন্তু জানালা আছে।
আচ্ছা,
তো মানে এক পুরা আলাদা। পরে মনে করেন যে ঘরটা ইয়া আমাদের থাকি আমি আমার বড় ভাই, এখন ঘরটার ভিতরে আমার ভাই খাটে মানে ঘুমায়, খাটের পিছনে একটা থাই গ্লাসের জানালা, আর তার সাথে যে ডান পাশে তার একটা থাই গ্লাসের জানালা। আমি আমার ভাইয়ের সাথে ঘুমাই না, আমি নিচে ফ্লোরিং করি, মানে আমি ঘুমাইতে পারতাম না, গরম লাগতো প্রচুর। সে যখন ঘুমাইতো, ঘুমানোর আগে আমরা রাত্রেবেলা ওই জানালা লাগিয়ে তারপর পর্দাটা ভালো করে টেনে দিতাম, যাতে কোনো বাতাস টাতা না আসতো। পরে সে ঘুমাতো খাটের মানে যে পিছনে যে মানে কাজ করা থাকে সোজাতে, আর আমি ঘুমাতাম ঠিক তার বিপরীতে, যাতে জানালাটা যে তার পিছনে যে খাটের যে জানালাটা ওইটা যাতে আমি দেখতে পারি সরাসরি, আমার মুখোমুখি থাকতো। সেদিনকে আমি লাগাইছি ভালো করে জানালা, লাগানোর পরে পর্দা টর্দা সব আমি ওকে করছি, দেখলাম সব ঠিক আছে, ঘুমাইছি 11টার দিকে। পরে মনে করেন যে রাত্রে 2:30 বা 3:30 এরকম টাইমে আমার টয়লেটে যাওয়ার প্রয়োজন হলো, হঠাৎ করে ঘুম ভেঙে গেল। হঠাৎ করে দেখলাম কি মানে ঘরের ভিতরে মানে সমুদ্রের পারে কক্সবাজারে যেরকম আপনার দেখছি একটা বাতাস আসে না, অনেক বাতাস, এরকম মানে বাতাস বওয়া শুরু করলো। দেখলাম যে আমার যে ভাইয়ের পিছনে যে জানালাটা ওটা পুরো অর্ধেক খোলা আর পর্দা অর্ধেক সরানো। পরে আমি বললাম কি ব্যাপার এখান দিয়ে, তো পর্দা খোলা আর কথা না, আর যদি খুলেও সাপোজ মনে করো আমার ভাই খুলে তো বাতাস তো সমুদ্রের মতো আসার কথা না, কারণ সামনে একটা কনস্ট্রাকশন বাড়ি চারতলা কমপ্লিট, আমার কাছে নিস্তলা। তো পরে এখন হঠাৎ করে দেখলাম কি মানে এই ভাবতে ভাবতে আমি হঠাৎ জানলার দিকে চোখ পড়লো, চোখ পড়ার পরে দেখলাম 1 ফুটের মতো একটা বিড়ালের মতো না কি অ্যামিবার মতো একটা বস্তু কালো রঙের আমার ভাইয়ের উপরে লাভ দিল। লাভ দেওয়ার পরে এখন আমার ভাই চিৎকার করলো, মানে মানুষ ঘুমন্ত অবস্থায় থাকলে সে গভীর ঘুমে, ঘুমন্ত অবস্থায় থাকলে মানুষ একটু চিৎকার করে না, গঙ্গানির মতো একটু শব্দ সেরকম করলো। আর আমি সাথে সাথে তার দিকে মানে বললাম ভাইয়া ওইটা কি, মানে এরকম করার পরে মানে আমি 60 ডিগ্রি অ্যাঙ্গেলে শুয়েছিলাম, শুয়ে থেকে অর্ধেক বসা, পা দুটা মানে বিছানার সাথে, আমি তার দিকে খালি নোটিশ করলাম ভাই এটা কি, সাথে দেখার সাথে সাথে আমি অজ্ঞান হয়ে গেলাম। তারপর সকালবেলা যখন জ্ঞান ফিরলো আমি সুস্থ না, আমি খালি তাকায় তাকায় দেখতে পারতেছি, কথা বলতে পারতেছি না, হাঁটা চলা প্রায় বন্ধ। তারপরে মনে করেন যে আমার হাসপাতালে শিফট করলো, তারপরে তিন চার দিন পরে আমি পুরো ঠিক হলাম। ঠিক হওয়ার পরে মানে আমি তো হাসপাতালে ছিলাম জানতাম না, পরে এর ঠিক মানে করেন যে দুই দিন পরের ঘটনা, আমাদের বাসা যে কনস্ট্রাকশনের যে কাজ চলতেছিল ওই বিল্ডিংটার, ওই বিল্ডিং এর যে একজন যে কন্ট্রাক্টর যে বলে যে নির্মাণ শ্রমিকদের যে হেড থাকে, সে আপনার এই গভীর রাতে আড়াইটা তিনটার দিকে নাকি সে টয়লেটে যাইতেছিল, বাথরুমের সামনে সে নাকি হঠাৎ হার্ট অ্যাটাক করে মারা যায়, আর তার মুখ দিয়ে রক্ত বেরোতেছিল, আর মানে বাথরুমের সামনে সে নিচে ওই মারা যায়, তার লাশ পাওয়া যায়। আর তারপর আমি মনে করেন যে হাসপাতাল থেকে আসার পরে আমি আর ওই ঘরে ঘুমাইতাম না, আমার সাথে ঘুমাতাম। তারপরে এর দশ বারো দিন পরে আমার ভাইয়াকে স্বপ্ন দেখাইলো যে মানে একটা সুইসাইডের ড্রিম, আমার ভাইয়ের স্বপ্নে দেখলো যে এখানে একটা সুইসাইড করছে। আমার ভাইকে বললো তোরা এই বাসায় থাকিস না, মানে এই রুমটা
আপনারা যে বাসায় থাকেন সেই বাসায়।
আপনি গল্পটা বলে যাচ্ছেন, বাট আমি কিছু কিছু ব্যাপার আছে যেটা আমার জানতে ইচ্ছে করেছে, বাট আমি জানতে পারছি না আপনার কথা
বলেন।
তার মধ্যে একটা হচ্ছে যে আপনি পরের দিন সকালে যখন আপনার ভাইয়ের গায়ে জিনিসটা ঝাঁপ দিল, পরের দিন সকালে আপনার ভাইয়ের রিয়াকশনটা কি ছিল? আপনার ভাইয়ের কি রিয়াকশন?
আমি তো মানে ঠিক আমার সেন্স মানে আমি দেখতে পাচ্ছি,
পরেও কি আপনি শুনেননি যে সে কি তার কি হয়েছিল?
বলতে পারতেছি না। তারপর মনে করেন যে হাঁটা চলে আমার মানে
না, ঘটনাটা কি এমন ছিল যে আপনার ভাইয়ের শরীরে ঝাঁপ দিয়েছে কোনো কিছু একটা, সেটা আসলে আপনার শুধু দেখার মধ্যেই সীমাবদ্ধ ছিল?
আপনার ভাই টেরি
পাইছেন? আপনার ভাই টেরি পাইনি,
আমার ভাই খালি যে ঘুমের মধ্যে একটা গুঙ্গানির মতো শব্দ হইল, এটাই মানে
আই থিঙ্ক এটাই খুব সম্ভবত রেহান ঘটেছে এখানে। মানে আমার
মানে যা দেখার উনি দেখেছে,
উনি দেখেছে,
মানে আমার ভাই কোনো ফিল করেনি।
এক্স্যাক্টলি ওটাই জানতে,
আমরা ওটাই জানতে যাচ্ছিলাম।
কিন্তু আমার ভাইয়ের উপরে যে লাভটা দিল না, লাভ দেওয়ার পরে মানে সেই জিনিসটা গায়েব।
আচ্ছা তারপর কি হলো? আপনি যে ঘটনাটা বলছেন,
তারপর মনে করেন যে হাসপাতাল থেকে মানে আসলাম, তো তারপরে যে দশ বারো দিন পরে ওই যে আমার ভাইকে স্বপ্নে দেখালো যে এই বাসায় একজন এই রুমটার ভিতরে একজন সুইসাইড করছে, তোরা কেউ থাকিস না, মানে সুইসাইডের যে একটা কাহিনী মানে পুরা যে গলায় ফাঁসটা দিছে এরকম সব,
কিভাবে কিভাবে সুইসাইডটা করেছে সেটা দেখিয়েছে।
সেটা দেখানোর পরে একজন বললো যে স্বপ্নে তোরা এই বাসায় থাকিস না, তোদের সমস্যা হবে, তোরা এই বাসাটা ছেড়ে দে। এরপরে আমরা আর কি বাসাটা ছেড়ে দিই।
বেশ কিছু প্রশ্ন আসলে থেকে যায় ঘটনাটাতে, তুই যেটা করলি একটু আগে।
আর একটা প্রশ্ন আসছে আমার মাথায়, সেটা হচ্ছে যে আপনি বলছিলেন আপনার ওই বাসাটা নিচতলায় থাকতেন, রাইট? তো নিচতলাটা মাত্র তৈরি হয়েছে, পরে আপনারা উঠেছেন, উপরের তালাগুলো এখনো হওয়া বাকি। তাহলে আপনারা যদি প্রথম ভাড়াটিয়ে হন, তাহলে সুইসাইড কে করেছিল ওই বাসায়?
না না না, বাড়িওয়ালার মানে সে হজে চলে যাওয়ার পরে তার নাকি একটা ছেলে ছিল, তারা নাকি নিচতলায় থাকতো, চারতলা পর্যন্ত কমপ্লিট হয়েছে, দুই তলায় বাড়িওয়ালার থাকতো।
আচ্ছা,
মানে বাড়িটা হয়েছে কিন্তু তিন চার বছর হয়েছে, মানে এখন মানে অর্ধেক অর্ধেক মানে ভেঙেছিল, বুঝেন নাই, মানে সে হজে চলে যাওয়ার পর না
পুরোপুরি বানানো হয়নি, মানে অর্ধেক বানানো অবস্থায় ছিল আর কি, পুরোপুরি কমপ্লিট হয়নি।
বাড়িওয়ালা হজ থেকে আসার পরে মানে পুরো কমপ্লিট করছে সে আর কি।
আচ্ছা আচ্ছা,
তো যাই হোক, ঘটনাটার ব্যাপারটা হচ্ছে আপনার যে গল্পগুলো আপনি বললেন প্রচন্ড পরিমাণে ভয়ঙ্কর, কিন্তু শুধুমাত্র আপনার জন্য, কারণ কি ব্যাপারটাতে অন্য কারো ইনভলভমেন্ট খুব কম। যেমন আপনার ভাই একেবারেই টের পায়নি যে তার সাথে কি হয়েছে।
আরেকটা ঘটনা আছে এরপরে থেকেই, মানে এর কিছুদিন হ্যাঁ পর থেকে মনে হয় আমার ভাই যখন ইন্টারে উঠছে তখন মনে সে 9-10-এ, তারপর মানে সে আস্তে আস্তে তার মানে আচরণে কিছু পরিবর্তন দেখা যায়, মানে সে একটু খিটখিটা স্বভাবের, কারোর সাথে তেমন কথা বলে না, মানে একদম জিম জিম মেরা থাকে। আর তার সমস্যা হলো মেন, সে যদি এসব বিষয়ে যদি এসব মানে প্যারানর্মাল কোনো কিছু যদি তার সামনে উপস্থিত হয়, তার ঘাড়ের পিছনে একটা রক ফুলে যায়।
আচ্ছা,
মানে এই কাহিনীটা বুঝলাম না,
সে প্যারানর্মাল কিসের মধ্যে পড়েছে? আপনারা এটা বুঝলেন কিভাবে? সে কি কোনো কিছু প্যারানর্মাল কোনো কিছু সামনে পড়েছে?
সে যখন হোস্টেলে থাকতো মানে কলেজে পড়তো, তখন তারা মানে কয়েকজন ফ্রেন্ড মিলে একটা রুম ভাড়া নেয়। এখন তাদের সাথে আমি আমার ভাইয়ের মুখ থেকে শুনছিলাম, তার রুমটা ভাড়া নেওয়ার পরে তাদের সাথে একটা আউট স্টুডেন্ট ছিল, মানে সে নাকি ওইখানে একটা উত্তরা ক্যাডেট মাদ্রাসা আছে ওইখানে পড়তো। এখন তারা তিনজন ছিল একই কলেজের, আর ওইটা ছিল আউট। এখন ছেলেটা নাকি একদিন রাতে মানে খাবারের সময় দেখলো যে মানে তারা লবণ ইয়া করতেছে। তারপর তারা তাদের নিজেদের রুমের থেকে রান্নাঘর প্রায় 20-25 ফুট দূরে হবে, পরে ওইখানে সে খাওয়ার ঘরতে তাকে বললো দোস্ত লবণটা নিয়ে যা। পরে ছেলেটা নাকি এই ঘর থেকে বাইর হয়ে জানালা এই যে গেট ইয়া দরজার এখানে দাঁড়িয়ে হাতটা বাড়িয়ে দিছে, নাকি সে নাকি লবণটা নিয়ে আসে, এর এরকমই সে ফিল করতো। আর পরে তারপরে যে যখন ছেলেটা ঘরে ঢুকতো তাদের ঘরে, তার আমার ভাইয়ের গাড়ির পিছনে রক্তটা ফুলে যেত। তারা নাকি এরপরে নাকি কিছু বলে না ছেলেকে, আর তারা এই তিনজন ফ্রেন্ড মিলে বাইরেটা ছেড়ে দেয়।
যাই হোক আবিব ভাই, আমরা তো আপনার কাছে বেশ কয়েকটা গল্প শুনলাম। তো বন্ধু, অনেকগুলা গল্পই আজকে শুনলাম, কিন্তু একটা গল্প বাদ রয়ে গেছে।
কোনটা?
তুই বলছিস একটা গল্প বলবি
না? আমি ইনফ্যাক্ট ওই যে সানোয়ার ভাইয়ের ঘটনা যখন চলছিল, তখন সানোয়ার ভাইয়ের স্টোরিটা যখন শুনছিলাম, তখন
সেই গল্প
বলছিলাম যে একটা ঘটনা তখন আমার মনে পড়ছে। তো শেষ দিকে এসে আচ্ছা যাই হোক, সবাই আগে ধন্যবাদ জানাই দিই যে লাস্ট টাইম আমরা আবিব ভাইয়ের গল্পটা শুনলাম। তো এবার একটু আমার আসলে গল্প কি বলবো, আসলে গল্প না, এটা ছোট্ট একটা ঘটনা আর কি, যেটা হচ্ছে আমার নানা বাড়ি। আমার নানা বাড়িতে, আমার নানা বাড়ি হচ্ছে বিক্রমপুরের কোন একটা থানাতে, সেটা আমি আর বলছি না। তো ওইখানে ঘটনাটা এমন হয়েছে যে ধর ওই এলাকাটায় মানে প্রচুর পুরনো জমিদার বাড়ি আছে।
আচ্ছা,
মানে হয়তো সব জমিদার বাড়ি না, কিন্তু ওই ধাঁচের বাড়িঘর অনেক আছে,
মোটামুটি একটা অবস্থাপন্ন জায়গা ছিল একটা সময়,
রাইট? এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমার যে নানার বাড়িটা সেটা হচ্ছে একটা অনেক পুরনো একটা বাড়ি, মানে ওই আমলের একটা বাড়ি। তো ওনারা বংশ পরম্পরা এটা আর কি পেয়েছে।
আচ্ছা আচ্ছা।
তো এইখানে ঘটনা হচ্ছে যে এত পুরনো বাড়ি যে কয়েকটা রুম ছিল এর মধ্যে দুইটা রুম হচ্ছে ব্যবহার হতো, আর দুইটা রুম পরিত্যক্ত অবস্থায় ছিল। একটা হচ্ছে নিচে, আর উপরের একটা পরিত্যক্ত ছিল, আর নিচে একটা পরিত্যক্ত ছিল। নিচের এক রুমে এক নানা থাকতো। তো এখানের ঘটনাটা প্রথমে বলি, এটার ওই বিল্ডিং গুলোতে এমন কিছু থাকে যে ভেতরের দিকে মনে করো একটা এমন কুঠুরি বানানো থাকে আগের দিনে ছিল, যেখানে অনেক হয়তো মানে দামি আসবাবপত্র মানে বাসন কোসন, একটা সময় ওই স্বর্ণের জিনিস, এগুলো যেন লুকিয়ে রাখার জন্য একটা অনেকটা সিন্দুক বলতে পারি আর ওরকম একটা ইয়ে ছিল। ওখানে বাইরে থেকে কোনো কিছু ঢোকার মতো কোনো রাস্তা ছিল না, তার একটাই দরজা ছিল, এটা দিয়ে মানে যাওয়া। ছোট চারকোনা একটা বক্সের মতো ছিল, কিন্তু এটার অনেক দূর পর্যন্ত বিস্তৃত ছিল ভেতরের দিকে। তো এইটাতে একটা ঘটনা হয়েছে কি, এটাতে একটা সাপ থাকতো, বাস্তুসাপ টাইপ মানে। এবং আশ্চর্যের বিষয় হচ্ছে
এটা কি তোরা বাসা সবাই জানতি যে এখানে থাকে?
এটা আমরা সবাই জানতাম না, বিশেষ করে আমরা তখন জানতাম না, আমরা ভয় পাবো বলে বলা হয়নি, আমরা ছোট ছিলাম তখন। নানা নানি ওনারা জানতো যে এখানে একটা সাপ আছে, এবং আমার আম্মাও জানতো। তো ওই সাপটা হচ্ছে ওই ভেতরের দিকে থাকতো, ওই সাপটাকে সবসময় দেখা যেত না। এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে সাপটা মানে একদম ফুললি হোয়াইট একটা সাপ ছিল। আমি নিজের চোখে দেখিনি, আমি ওনাদের কাছে শুনেছি, কারণ ফুললি হোয়াইট সাপ গুলা এমনি রেয়ার। এগুলা একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে যে যেখানে মনে কর ওই জেনেটিক্স এর কিছু বিষয় আছে যেটার কারণে হোয়াইট সাপ
মাঝে মাঝে হয়তো,
কিন্তু সেটা খুব রেয়ার। এবং
এই তো আমি শুনলামই এই প্রথম, আমি দেখবো কোথায়
না। এই সাপটা, এই সাপটা আবার সবসময় দেখা যেত না,
মানে
মাসের কিছু নির্দিষ্ট সময়ে, অমাবস্যা বা খুব মানে ভরা পূর্ণিমা, এই সময়গুলোতে এই সাপটা দেখতে পাওয়া যেত। কিন্তু এই সাপটা কখনো কারো ক্ষতি করেনি। এটা হচ্ছে নিচতলায় যে ঘটনাটা, আর উপরের তলায় হচ্ছে একটা রুম তো পরিত্যক্ত ছিল, আরেকটা রুমে আমার আরেক নানা থাকতো। তো ছোটবেলায় আমি আর আমার মামা প্রায় হচ্ছে অনেকটা সমবয়সী। তো ওখানে একদিন রাতের বেলা বাসায় আর কেউ ছিল না, দ্বিতীয় তলায় আমরা দুজন ঘুমাতে গিয়েছি। তো ওখানকার আগের দিনের সিঁড়িগুলো এমন ছিল, তোর এক একটা সিঁড়ি মানে
অনেক
অনেক উঁচু উঁচু সিঁড়ি। তো ওনাদের ছাদটা ছিল এমন মানে বট গাছ দিয়ে পুরাটা ঘেরা, কিছু জায়গা আবার ফাঁকা আছে, পরিত্যক্ত তো বুঝতেই পারছিস কেমন। তো ওখান থেকে একদিন আমরা যখন রাতের বেলা ঘুমে আছি, তো এটা একটা দরজা খুলে সিঁড়ি পার হয়ে তারপরে উঠতে হয়, সিঁড়িটা হচ্ছে ঘরের ভেতরে আর কি, একটা দরজা দিয়ে আটকানো। এই দরজাটার এখানে রাতের বেলা খুব সম্ভবত 12টা 1টা হবে, তো আমরা কিছু একটা শব্দ শুনতে পাচ্ছি। এটা হচ্ছে মনে করছে মানে নুপুরের যে শব্দ থাকে না, নুপুরের একটা শব্দ শুনতে পাচ্ছি, কিন্তু খুব হালকা হালকা, মনে হচ্ছে যে হচ্ছে কি হচ্ছে না বোঝা যাচ্ছে না। তখন আমি আর মামা খুব মানে কিউরিয়াস হয়ে গেলাম বিষয়টা নিয়ে, দেন আমরা উঠে দরজাটার কাছাকাছি আসলাম, সূক্ষ্ম ভাবে খেয়াল করলাম একটা শব্দ নিচ থেকে সিঁড়ির উপরের দিকে ছাদের দিকে গেলে যেরকম সাউন্ডটা আস্তে 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 মেলাবে, কিছু একটা জিনিস এই ঠিক সিঁড়ির ধাপে 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 যাচ্ছে, এবং শব্দটাও ধীরে ধীরে একটু দূরে যাচ্ছে, আমরা দুজন শুনতে পাচ্ছি, স্পষ্ট শুনতে পাচ্ছি। তখন মানে আমার মামা আবার একটু আমার চেয়ে বেশি মাত্রায় কিউরিয়াস ছিল, তো উনি বলল যে চল দেখি। আমি একটু ভয় পাচ্ছিলাম যদিও, কিন্তু মামার সাহসের কারণে আমার নিজেরও একটা সাহস চলে আসলো। তারপরে একটা ছোট একটা টর্চ লাইট ছিল, তো ছোট টর্চ লাইটটা খুলে আমরা দরজাটা খুললাম। তখন ওই সিঁড়ির অবস্থাগুলো এমন ছিল, তুই দেখলে ওইটাও ভয় পাওয়ার মতো, আগের দিনের কনস্ট্রাকশন। তো ওখানে ধীরে ধীরে আমরা উঠলাম সিঁড়ি পর্যন্ত, ঠিক সিঁড়ির উপরে উঠে দুই পাশে দুইটা সাইড গেছে, দুই পাশে দুইটা দরজা আছে, একটা দিয়ে হচ্ছে ছাদের এই পাশ আর একটা হচ্ছে এই পাশ। তো এই পাশটাতে হচ্ছে আমরা সাউন্ডটা পাচ্ছি, যেখানে বট গাছের অনেক ছড়াছড়ি আছে এই পাশে আমরা সাউন্ড পাচ্ছি। তো খুব ধীরে ধীরে এক প্রথমে পেছন দিকে দেখলাম এই দিক দিয়ে ফাঁকা আছে, এই পাশটা বট গাছটা যেই দিকে আছে এই পাশে দেখলাম যে সাউন্ডটা আসলে কোথায় হচ্ছে। প্রথমে কিচ্ছু দেখতে পাচ্ছি না আমরা, আমরা এদিক সেদিক লাইট মারছি কিচ্ছু দেখতে পাচ্ছি না। হঠাৎ করে বট গাছটা যেখানে হয়েছে একটা ঝোপঝাড়ের মতো হয়ে গেছিল উপরে, মানে বট গাছ একসাথে গজায় যায় না, অনেকগুলো একসাথে হয়ে গেলে ঝোপঝাড়ের মতো হয়ে যায়। ঠিক ওই ঝোপঝাড়ের ভেতরে আমরা কিছু একটা খেয়াল করছি, হঠাৎ করে লাইটের আবছা আলোটা ওইখানে পড়ছে, যে কিছু একটা ওখানে আছে,
কোন নরচর,
কোন একটা নরচর, মানে হঠাৎ করে লাইটটা আলোটা যখন ঘুরাচ্ছি কিছু একটা মনে হয় দেখতে পেলাম। তারপর আরো ভালো করে দেখার জন্য লাইটটা স্পষ্ট মারলাম যখন, আর জিনিসটা দেখতে পাইনি। হঠাৎ করে লাইটের আলো ঘুরানোর সময় কিছু একটা এই জঙ্গলটার মধ্যে আছে একদম স্পষ্ট বোঝা গেছে, এবং আচ্ছা আলোটা পড়লেও বেশ ভালো রকম বুঝতে পারছিলাম যে এখানে আছে। যখন একদম লাইটের ফোকাসটা ওখানে মারলাম তখন আর কিছু পাইনি, তখন আর ওইখানে যাওয়ার মতো সাহস হয় না আমাদের। আমরা নিচে চলে আসছি, আবার ঘুমিয়ে পড়ছি দরজা টরজা লাগিয়ে। ঠিক কিছুক্ষণ পর, 10-15 মিনিট পর, আবার এই জায়গাটার মধ্যে
ওই ঝোপঝাড়ের
নুপুরের ওই শব্দ, ওই শব্দ। কিন্তু এরপরে আর যাওয়ার সাহস হয়নি, এরপরে আর আমরা যাই নাই ওখানে,
সাহস না হওয়াটাই বেটার।
এবং এর পরবর্তীতে মানে এটা আমার নানা নানি ওদেরকে যখন বলা হয়েছিল যে ওনারা এই জিনিসগুলো বেশ কয়েকবার ফেস করেছে কিন্তু ওনারা বিষয়গুলো প্রকাশ করে না, এবং ওনারা খুব মানে স্ট্রিক্টলি না করে দিয়েছে রাতের বেলা কোনো অবস্থাতেই যেন ছাদের এই দরজা খোলা না হয় এবং ছাদে যাওয়া না হয়, স্ট্রিক্টলি না করে দিয়েছে।
আসলে কিছু ঘটনাই থাকে এরকম যেগুলোর ব্যাখ্যা খুঁজতে যাওয়াও ঠিক মনে করেন না, স্পেশালি সিনিয়ররা। হয়তো আমাদের বয়সী ছেলেপেলেরা অনেক সময় ওভার কিউরিয়াসিটি থেকে যায় সেখানে, বাট আমি দেখেছি গ্রামে অনেক জায়গায় এই জিনিসটা আছে যে কিছু কিছু জায়গাকে বা কিছু কিছু অবস্থানকে তারা সেভাবেই রেখে আজীবন মেনে যায়।
রাইট, মানে ওটা ঘাটাতে যায় না।
আর দেয়ার আর সামথিং,
আমার নানা নানির একটা বিলিফ ছিল কি যে ওখানে যেহেতু এটা আমাদেরকে কোনো ক্ষতি করছে না,
আমরা কেন
ইন্টারফেয়ার করতে যাচ্ছি।
রাইট, এই দৃষ্টিভঙ্গি অনেকের থাকে,
এই দৃষ্টিভঙ্গি থেকে ওনারা মানে এটা নিয়ে ঘাটানোর জন্য একদম স্ট্রিক্টলি এটাতে ব্যান করা।
আসলে আমরা তো অলৌকিক বলতেই অনেক সময় অপবিত্র বুঝি, সবসময় তা নাও হতে পারে।
রাইট, সেটাই তো। যাই হোক, এই হচ্ছে ঘটনাটা ছিল। এবার চল, অনেক সময় হয়ে গেছে এবং আজকের মতো
সবাইকে নিয়ে উঠে যাই নাকি?
রাইট, সামনের পর্বে আবার কোন একটা হন্টেড প্লেসে মানে আমরা দুজন আরো বেশ কিছু নতুন অতিথি নিয়ে আছি।
দোয়া করেন সবাই, আমাদের তো পাহাড়ের দিকে যাওয়ার ইচ্ছা আছে, দেখি যেতে পারি কিনা।
এবং সেই সঙ্গে এটা একটু জানিয়ে রাখি, আমরা একটু হন্টেড প্লেসও আপনাদের কাছে চাই।
রাইট,
যে বাংলাদেশের কোন প্রান্তে কোথায় আনাচে কানাচে কি ধরনের হন্টেড প্লেস আপনার জানা আছে প্লিজ।
এবং কারোর সাথে যদি গোপন ভাবে কোনো ঘটনা ঘটতে থাকে যে আপনার ঘরের ভিতরেই একটা জায়গা আছে, আপনি হয়তো কাউকে বলছেন না, সেক্ষেত্রে বেনামেও আমাদেরকে বলতে পারেন, কোনো সমস্যা নেই।
কোন একদিন আমি আর রেহান অপ্রত্যাশিত ভাবে দেখবেন হাজির হয়ে গেছি সেই হন্টেড প্লেসে। আজকের মতো
বিদায়।
বিদায়।
ডর মানে ভয়। সময় একেবারে শেষ প্রান্তে, ডর শেষ হয়ে যাবে, কিন্তু ডরের রেশ থেকে যাচ্ছে যারা এতক্ষণ ডর শুনেছেন তাদের মনে। শীতের এই রাতে যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন তাদের জীবনে শুভ এবং অশুভ মিলিয়ে এই যে কিছু অনুভূতি, সেটা কিন্তু নিতান্তই আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া। আমরা বিশ্বাস করি পুরো দুনিয়াতে অসংখ্য মিরাকল ঘটনা আছে, এবং শুধু মিরাকল নয়, এই অতিভৌতিক ঘটনাগুলো আমাদের জীবনে ওতপ্রোত এবং বাস্তবতার সঙ্গে জড়িয়ে আছে। আমরা যা দেখি তা আমরা বিশ্বাস করি। একজন বন্ধু যখন এই অতিভৌতিক ঘটনা বলেন, সেটা আপনার জীবনে ঘটে না বলেই আপনার কাছে কখনো কখনো বিশ্বাসযোগ্য হয় না। কিন্তু একই ধরনের এক্সপিরিয়েন্সের মধ্য দিয়ে যে বা যারা গিয়েছেন তারাই বুঝতে পারবেন এই ঘটনাটি তার এবং তাদের জীবনে কতখানি সত্য। নিরাপদে থাকুন, সেফ থাকুন সবসময় এই প্রার্থনা। আর ডরে যে কাজটি আমরা করি, গভীর রাতে গিয়ে কোন একটি হন্টেড প্লেসে বসে সেই অনুষ্ঠানের যে ধারণ, সেই কাজটি আপনারা কখনোই কৌতূহল বশত বন্ধুদের সাথে নিয়ে কোনোদিন করবেন না। শেষ করছি আজকে কিব্রিয়া, সুমন, রেহান এবং লোমানের পক্ষ থেকে শুভরাত্রি।
ABC Radio, FM 89.2.
89.2.
This track was downloaded from FusionBD.com.